exclusively on FusionBD.com.
ABC Radio 89.2 FM সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শারমিন। আর শুরু হয়ে গেছে কুয়াশা, আর শুরুতে রয়েছে আমাদের প্রথম গল্পটি, যার নাম হচ্ছে তেরো ভূতের কবলে। লিখেছেন সৈয়দ মুজতবা সিরাজ, আর পড়ে শোনাবে সেতু। গল্পটি দুটো পর্বে শুনবেন, প্রথম পর্বটি এখন শুনবেন, তারপর ছোট্ট একটা বিরতি নিয়ে সরাসরি চলে যাব দ্বিতীয় পর্বে, তারপর আবার ফিরে আসছি, সে পর্যন্ত সঙ্গেই থাকবেন।
সবে চাপটা উঠেছে, আর তারদিকে ফ্রিকে জোস নাই, সার বেঁধে একদল ছায়া মূর্তি আমার সামনে এসে দাঁড়িয়েছে। তাদের কালো মুখে সাদা দাঁতগুলো ঝিকমিক করছে। তারপর তারা এক পা করে এগিয়ে আসতে থাকলো। কিকরাদিহির মাঠে অনেক বছর আগে এক সন্ধ্যাবেলায় এই ভয়ঙ্কর দৃশ্য মনে পড়লে এখনো আতঙ্কে আমার শরীর হিম হয়ে যায়। কথায় বলে বারো ভূতের পাল্লায় পড়া, আমি পড়েছিলাম তেরো ভূতের পাল্লায়। ছিপ ফেলে মাছ ধরার বাতিক তো কম দুঃখে ঘোচেনি, আমার দামি বিলেতি হুইল মুচড়ে ভেঙে ট্রেনের জানালা দিয়ে ছুঁড়ে ফেলেছিলাম। তারপর নাক কান ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম আর কদাচ ছিপ হাতে করব না, সেই প্রতিজ্ঞা এখনো রেখেছি। উপরন্তু মাছ কেন, আমিষ খাওয়াই ফেলে দিয়েছি, তাই বেশ নিরাপদেই আছি বলতে গেলে। ব্যাপারটা বললে কেউ বিশ্বাস করবে না জানি, কিন্তু এতদিন পরে কাগজে পড়লাম ট্যাকরাদিহির কাছে সেই রকমারি ঝিলে সরকার মৎস্য চাষ প্রকল্প শুরু করবেন, কাছেই আগাগোড়া ছাপা ধরফে সবটাই বলে দেওয়া উচিত লোকেরা যদি সাবধান হয়। কিন্তু মাছ খেকো বাঙালি পরলোকে গিয়েও মাছের জন্য ছোকছোক করে, আমার কথা কি কেউ শুনবে? বছর পাঁচেক আগের কথা, তখন আমার ছিপের নেশা ছিল প্রচণ্ড। আমাদের মফস্বল শহরটার আনাচে কানাচে এমন পুকুর বা জলা ছিল না যেখানে আমি ছিপ ফেলিনি। নেশা তুঙ্গি উঠলে তখন দূরে যাওয়া শুরু করেছিলাম। কোথায় কোন গ্রামে কার পুকুরে কিরকম মাছ আছে তককে তককে থেকে খবর নিতাম, আর সেখানে গিয়ে হাজির হতাম। মাছ তো বাজারে পয়সা দিয়ে কেনা যায়, আবার জাল ফেলেও মাছ ধরতে অসুবিধে নেই, কিন্তু ছিপ ফেলে মাছ ধরার কোনো তুলনা হয় না। তার চেয়ে বড় কথা, মাছ ধরার চেয়ে মাছের আশায় জলের ধারে বসে থাকার মতো আনন্দ আর কিছুতেই নেই। নিরিবিলি নিঝুম পরিবেশ, দামের উপর এক ঠ্যাঙে সাদা বক বসে যেন ধ্যান করছে, মাছের প্রতীক্ষায় থেকে হঠাৎ কোনো তিতি বিরক্ত মাছরাঙা চেঁচা চেঁচিয়ে উঠছে, জলের উপর তরতরিয়ে ঠেলে বেড়াচ্ছে জল মাকড়সার ঝাঁক, টুকটুকে লাল গানফড়িংটা ফাতনার উপর উড়ে উড়ে ছোমাচ্ছে, তারপর ফাতনার কাছে জলের বুঝগুলি ফুটছে। হ্যাঁ, চারে মাছ এসেছে, এত মোটা বুঝগুলি যখন, তখন মাছটা হয়তো কিলো দশেক হবে। উত্তেজনায় রক্ত ছনমন করছে, ঝুঁকে বসে ছিপটা শক্ত করে ধরেছে, ফাতনা নড়লেই মারবো এক জোড়ালো খেয়াল। তারপর ঠিক এই মুহূর্তেই বিদঘুটের ঘটনাটা ঘটতে শুরু করেছিল, কিন্তু তখনও কিছু টের পাইনি। তার আগের কথাটা বলে নেই, শুনেছিলাম ক্যাকড়াডিহির ওদিকে একটা ঝিল আছে, তার নাম কাকমারি ঝিল। কাকের কথাটা কেন আসছে জানতাম না, পরে অবশ্য জেনেছিলাম। তো সেই ঝিলে নাকি আদিকালের বিশাল বিশাল সব মাছ, ছিপ ফেললে তারা এসে টোপ ঠোকরায়, কিন্তু আজ পর্যন্ত কেউ একটা মাছও গাঁদতে পারেনি বর্ষিতে। সেই শুনে আমার জেদ চড়ে গিয়েছিল। আশ্বিনের এক দুপুরবেলা ক্যাকড়াডিহির স্টেশনে ট্রেন থেকে নেমে পড়লাম। নেমে দেখি ছোট্ট এক স্টেশন, খা খা করছে চারিদিক। স্টেশন মাস্টার বয়সে প্রবীণ আমাকে দেখে একটু হেসে বললেন,
কাকমারি ছিলে ছিপ ফেলতে এসেছেন বুঝি, যান গিয়ে দেখুন যদি একটা গাঁদতে পারেন। তবে
ওকে হঠাৎ চুপ করতে দেখে বললাম, তবে কি? উনি কেমন যেন গম্ভীর হয়ে বললেন,
না কিছু না, বলছিলাম কি যে একটু সাবধানে থাকবেন আর কি।
কেন বলুন তো, চিন্তায় ভয় আছে নাকি? স্টেশন মাস্টার এবার কেমন যেন হাসলেন,
না না জঙ্গলে চলা যায় কা, এখানে চিন্তায় বাজরা যাবে কি আসে বলুন। কাক বুঝলেন, কাকের বড় উপদ্রব ওখানে, সেজন্যই তো কাকমারি ঝিল নাম হয়েছে। মাছ মারবেন নাকি কাক মারবেন সেটাই প্রবলেম। যাক গে, এসে পড়েছেন যখন তখন আর দেরি করবেন না, সন্ধ্যার আগে ফিরে আসুন ভালোই ভালোই।
এইসব অদ্ভুত কথাবার্তা শুনে মাথা মুন্ড কিছুই বুঝলাম না। ভদ্রলোক স্টেশন ঘরে ঢুকে গেছেন, চেঁচিয়ে জিজ্ঞেস করলাম,
ঝিলটা কোন দিকে বলুন তো?
জানালায় মুখ বাড়িয়ে বললেন,
নাক বরাবর হেঁটে যান। আর একটা কথা, মাছ যদি গাঁদতে পারেন আমার কিন্তু ওয়ান থার্ড পাওনা রইল।
তারপর হে হে করে বিদঘুটে হাসতে লাগলেন। প্রতিশ্রুতি দিয়ে নাক বরাবর হাঁটতে থাকলেন। রাস্তা টাস্তা নেই, পুরো জমির উপর ঘন ঘাস আর ঝোপঝাড় গজিয়ে রয়েছে। বেশ খানিকটা এগিয়ে ঝিলটা দেখা গেল। দারুণ সুন্দর পরিবেশ, জলজ গাছ আর দামে ঢাকা ঝিলটা আয়তনে প্রকাণ্ড বলা যায়। মস্ত বটগাছের তলায় মাছ ধরার ঘাটটা দেখে মনে আনন্দে মেচে উঠল। কিছুক্ষণের মধ্যে চা ছড়িয়ে টোপ গেঁথে ছিপ ফেলে আরাম করে ছায়ায় বসে পড়লাম। একটু পরে ফাতনার কাছে বুঝকুড়ি কাটতে দেখে ছিপ বাগিয়ে ধরেছে। তারপর ফাতনাটা নড়ে ওঠা মাত্র যেই খ্যাচ মারতে গেছি, অমনি কা কা করে কোট থেকে একসা কালো কুচকুচে কাঠ আমার মাথার উপর কালো চাকার মতো পাক খেতে শুরু করছে। তাদের বিকট চেঁচামেচিতে কান ঝালাপালা হয়ে যাচ্ছে আমার। তাদের কথাটা পথে আসতে আসতে ভুলে গিয়েছিলাম। ছিপ ছেড়ে দিয়ে প্রচন্ড খাপ পাহন করলাম, তারপর ঢিল করিয়ে কাঠ দিয়ে দাঁড়াবার চেষ্টা করলাম। এই করতে গিয়ে আমার টুপিটা পড়ে গেল। আমার মাথায় আবার বিরাট টাক ধরিবার কাকগুলো সেই টাক লক্ষ্য করে ঝাঁপিয়ে আসতে লাগলো। তখন মরিয়া হয়ে ছিপ তুলে বাই বাই করে ঘোরাতে লাগলাম। গাছের পাতায় শেষ পর্যন্ত বসে আটকে গেল বটে, কিন্তু এবার কাকগুলো জব্দ হয়ে সরে গেল। বট গাছটা মাথায় গিয়ে বসলো। আগে জানলে গোটা কতক পটকা আনতাম সঙ্গে, কি আর করা যায়। অনেক কষ্টে পাতা থেকে বসি ছাড়িয়ে টোপ গেঁথে ঠিক জায়গায় ফেলে বসে রইলাম। কিন্তু এবার সতর্ক হয়েছি, বারবার পিছন ফিরে দেখে নিচ্ছি, কিন্তু কাকগুলো আর টোপ করছে না। ডালপালার ভেতর কোথাও বুঝি ঘাপটি মেরে বসে আছে। কয়েক মিনিট নির্ঝঞ্ঝাট কেটে গেলে বুঝলাম বাসা ধন্দা ভয় পেয়ে গেছে। দৈবাত বসে গেঁথে গেলে কি অবস্থা হবে, নিশ্চয়ই আজ করেছে। ফাতনার কাছে ভুজকুড়িগুলো মিলিয়ে গেছে কখন, মাছটা হয়তো ডাঙার উপর ওই হুলস্থুল টের পেয়ে কেটে পড়েছে। কাকগুলোর উপর রাগে খাপ্পা হয়ে গেলাম। তারপর খেয়াল হলো, ওই যা টুপিটা কোথায় পড়েছে খুঁজে আনতে হয় যে। কাকের লক্ষ্যস্থল আমার এই বিরাট টাকটাকে এখনো ঢাকেনি কোন আক্কেলে। আমি টুপিটা ঝোপের পাশেই পড়েছিল, কুড়িয়ে মাথায় পড়েছি। হঠাৎ বটতলার অন্য পাশ থেকে একটা কালো খেকুটে চেহারার লম্বা নেকলোক বেরিয়ে এলো। পাড়াগের মাঠে ক্ষেত খামারে যারা কাজ করে সম্ভবত তাদেরই কেউ। কোমরে একটুখানি ন্যাকড়া জড়ানো শুধু, বাদ বাকি শরীর নগ্ন। একগাল হেসে সে বলল, মাছ ধরতে পারলেন না বাবু মশাই? বিরক্ত হয়ে বললাম, কই আর পারলাম, যা কাকের উপদ্রব। লোকটা খ্যা খ্যা ধরনের হাসি হেসে বলল,
বলে দেব, আর ঝামেলা করবে না, তবে কিন্তু মাছের ভাগ দিতে হবে বাবু মশাই।
তা না হয় দেব, কিন্তু বলে দেবো মানে কি? কাকগুলো কি তোমার পোষা কাক নাকি?
আগে কতকটা।
কতকটা মানে? লোকটা তার লম্বা নাকের ডগা চুলকে বলল,
অত কথায় কাজ কি বাবু মশাই, যান বসুনকে।
কুয়াশা,
ছিপের কাছে বসলাম আবার। ভাবলাম লোকটা আসলে রসিকতা করছে, বললাম, ওহে মাছ ধরতে পারলে তোমাকে একটা অবশ্যই দেব, তুমি দেখো যেন কাকগুলো আর বিরক্ত না করে, বরং গাছের ডাল ভেঙে নাও একটা। লোকটা বলল,
কিছু ভাববেন না, আপনি ফাতনার দিকে চোখ রাখুন।
ফাতনাটার কাছে আবার বুঝ করে ফুট উঠল। ছিপ বাকি ধরলাম, ফাতনাটা নড়লেই খ্যাচ মারব। কিন্তু সেই সময় পেছনে বটতলায় ধূপ 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 শব্দ হলো এবং চেরা গলায় কারা চেঁচামেচি করে দৌড়ে এলো। ঘুরে দেখি সেই লোকটার মতোই কালো কুচকুচে লম্বা নেকো এক দল এসে হাজির। তারা মাছ মাছ বলে চেঁচামেচি করছে এবং আগের লোকটা তাদের থামাবার চেষ্টা করছে। রাগে মহা খাপ্পা হয়ে উঠে দাঁড়ালাম। তারপর প্রচন্ড ধমক দিয়ে বললাম,
চুপ সব, পেয়েছো কি তোমরা, এখানে হইচই কেন করছে?
লোকগুলো এক গলায় বলল,
মাছ মাছ।
তেরে গিয়ে বললাম, মাছ ধরতে না ধরতেই মাছ চাইতে চলে এসেছো, ধরলে তবে তো। আগের লোকটা বলল,
বাবু মশাই বড় ভালো মানুষ, তোরা খামোকা চেঁচাচ্ছিস কেন বাপু, মাছ আগে বসিতে ধরা পড়ুক। শুনুন বাবু মশাই, আমরা মোটমাট ওই 12 জন রয়েছি, বেশি নয়, মাথা পিছু একটা করে টুকরো দেবেন, ব্যাস।
বলে সে ঠোঁট কেটে নিল।
আহা, কতকাল আমরা মাছ খাইনি।
এসব লোকের সঙ্গে তর্ক করে লাভ নেই, একে তো আমি একা আর ওরা 12 জন, তাই আবার ছিপের কাছে নিয়ে বসলাম। চারের মাছটা আবার পালিয়েছে, মাছ ধরতে বসার আনন্দটাও আর নেই। স্টেশন মাস্টারও কি এজন্য সাবধান থাকতে বলেছিলেন? একটু পরে ওদের দেখার জন্য পেছনে তাকালাম। অবাক হয়ে দেখলাম ধেড়ে লোকগুলো বাচ্চা ছেলেদের মতো বটগাছটার ঝুড়ি বেয়ে উঠছে, কেউ
কেউ ডালে চড়ে বসেছে, কেউ ডাল থেকে ধূপ করে পড়ছে, আবার ঝুলি বেয়ে উঠে যাচ্ছে। মনে হচ্ছে এক পাল হনুমান যেন। বয়স্ক লোকেরা এমন কেন খেলে? কোশ্চিন কালে তো দেখিনি, এতক্ষণে একটু ঘটকা লাগলো। কিন্তু চারে বুঝকুই দেখা দিয়েছে, মাছটা টোক না খেয়ে ছাড়বে না। ভাবনার দিকে মন না দিয়ে তারা কি করছে তাই নিয়ে মাথা ঘামানো বৃথা। কিন্তু কিছুক্ষণ পরে পরে পেছনে তাকাতে অবশ্য ভুলিনি। লোকগুলো যেন আপন মনে খেলায় মেতে রয়েছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে না। ফাতনাটা একবার নড়লো মনে হলো, কিন্তু দুমনার জন্য খেঁচ মারতে পারলাম না। দুপুর ঘনিয়ে বিকেল নামলো, বিকেলও ক্রমশ ফুরিয়ে যাচ্ছিল, আলো কমে এলো। পেছনে বটের ঝুড়ি এবং ডালপালায় লোকগুলো একই ভঙ্গিতে খেলায় মেতে আছে। তারপর ওদের কথা মন থেকে চেপিয়ে ফেললাম। চুলোয় জাকুরা, ছিপে মাছ ধরতে একাগ্রতা দরকার। মনে আশা জেগেছে অনেক মাছ ঠিক সন্ধ্যার মুখে টোপ মেরে মোক্ষম টান দেয়, এই মাছটাও তাই করবে। কিন্তু হাতের রেখা মুছে ফেলার মতো ধূসরতা ঘনিয়ে উঠল এবং ফাতনাটাও অস্পষ্ট হয়ে উঠল। তখন হতাশ হয়ে ছিপ গুটিয়ে ফেললাম। ছিপের জলের উপর কুয়াশার পর্দা ঝুলছে। শূন্য ছোলা আর ছিপটা হাতে নিয়ে ক্লান্ত ভাবে পা পাড়ালাম। বটতলায় আবছা আধার জমেছে, পোকামাকড় ডাকতে শুরু করেছে, কিন্তু লোকগুলো কোথায় গেল? ভাবলাম যে মাছ গাঁথতে পারেনি লক্ষ্য করে ওরাও হতাশ হয়ে কেটে পড়েছে। একটু দূরে কেকরাঝিয়ে স্টেশনে সিগন্যাল বাতি জ্বলজ্বল করছিল। সন্ধ্যা সাতটা নাগাদ আমার ফেরা ট্রেন। ধীরে সুস্থে হাঁটছিলাম, সবে চাপটা বেরিয়ে এসেছে। ফিকে জ্যোৎস্না চড়াচ্ছে কেকরাডিহির মাঠে। লোকগুলো এবং কাকগুলোর চেহারার মধ্যে কেমন যেন একটা মিল আছে। ভাবতে ভাবতে খটকাটা বেড়ে গিয়েছিল। তারপর মনে হলো আমারই দেখার ভুল, রোদ বৃষ্টি শীতে খেটে ওদের চেহারা এমন খেকুটে হয়ে গেছে। আর কাকের হামলাও কিছু অস্বাভাবিক ব্যাপার নয়। এদিকে মাছের উপর গ্রামের লোকের অমন কানালপনা থাকতেই পারে, সব মাছ তো শহরে চালান হয়ে যাচ্ছে আজকাল। কাজেই একটা অকারণ একটা স্বাভাবিক ব্যাপারকে রহস্যময় বলেই ভাবছি আমি। কিন্তু হঠাৎ দেখি সামনে একদল ছায়ামূর্তি সার বেঁধে দাঁড়িয়ে আছে। থমকে দাঁড়ালাম। তাদের কালো মুখে সাদা দাঁত ঝিকমিক করছে। আতঙ্কে বোবা ধরা গলায় বলে উঠলাম, কি চাই তোমাদের? তখনকার মতো ওরাও এক গলায় চেঁচিয়ে উঠল, মাছ মাছ মাছ। এতক্ষণে নাকি স্বরে মাছ উচ্চারণ শুনে শরীরহীন হয়ে গেল। সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম ওরা কে। ঠকঠক করে কাঁপতে লাগলাম। মাছ তো পাইনি আমি, একই সঙ্গে বেটা ছেলেরা চেঁচিয়ে উঠল,
মিছে কথা মিছে কথা মিছে কথা।
কাকুতি মিনতি করে বললাম, বিশ্বাস করো মাছ পাইনি আমি। একজন বলল,
ওই ওই ঝোলাটা কেড়ে নে তো।
তারপর দেখি ওরা এক পা করে আমার দিকে এগিয়ে আসছে। অমনি ঝোলাটা ছুঁড়ে ফেলে দিলাম। ওরা বিদঘুটে চেঁচামেচি করে ঝাঁপিয়ে পড়ল ঝোলাটার উপর। আর সেই সুযোগে আমি দৌড় দিলাম, দৌড় দৌড় দৌড়। একেবারে স্টেশনে পৌঁছে সোজা স্টেশন ঘরে ঢুকে পড়লাম। টেবিলের উপর রেলের লণ্ঠন জ্বলছে, কিন্তু স্টেশন মাস্টার কোথায় গেলেন? হাঁপাতে হাঁপাতে তাকে ডাকবো ভাবছি, কোনার অন্ধকার জায়গা থেকে তার সাড়া পেলাম।
কি মশাই, মাছ পেলেন?
বললাম, মাছ তো দূরের কথা, কাকমারির ঝিলে গিয়ে জোর বেঁচে গিয়েছি মশাই। উফ, আপনি ঠিকই বলেছিলেন।
কিন্তু আমার যে মাছের ভাগ চাই, কথা দিয়েছেন আপনি,
বলে স্টেশন মাস্টার অন্ধকার থেকে বেরিয়ে এলেন। মুখে সে অদ্ভুত হাসিটা।
আমি মাছ খেতে ভালোবাসি, মাছ আমার চাই। শেষ বাক্যটি কি না কিষান উচ্চারণ করলেন?
আর ঠিক সেই লম্বানে কো আচক প্রাণীগুলোর মতোই ওর গায়ের রং, এবং উনি এক পা করে আমার দিকে এগোচ্ছেন দেখছি। এক ক্লাসে বেরিয়ে যাবো ভাবছি, হঠাৎ কেউ ঘরে ঢুকে হেরে গলে গর্জন করত,
তবে রে মাছ খেতে। আবার তুমি আমার অফিসে ঢুকে বসে আছো?
স্টেশন মাস্টার রূপী লোকটা অমনি জানালা গলিয়ে পালিয়ে গেল। আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে আছি। আসল স্টেশন মাস্টার, যার সঙ্গে তখন আলাপ হয়েছিল, হাসতে হাসতে বললেন,
ভয় পাননি তো? এই অখাদ্য স্টেশনে মশাইয়ের এসব ঝামেলা লেগেই আছে, দেশে মাছের বড্ড আকাল। যাকে বসুন আপনি, মুখ দেখে বুঝেছি যে কি ঘটেছে আপনার সঙ্গে।
যাই হোক, সেই আমার ছিপে মাছ ধরার নেশা ঘুচে গেছে তো গেছেই। আসার সময় ছিপটা ভেঙে ট্রেনের জানালা গুলি ফেলে দিয়েছে, এখন বেশ শান্তিতে আছে, নিরামিষ খাই দেয়।
কুয়াশা
এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশার প্রথম গল্প, যার নাম ছিল ১৩ ভূতের কবলে, লেখক সৈয়দ মুজতবা সিরাজ এবং পড়ে শোনালো সেতু। আর সময় হয়ে গেছে আমাদের দ্বিতীয় গল্পে যাওয়ার, অর্থাৎ আজকের দ্বিতীয় লম্বা কাহিনী যেটি রয়েছে আপনাদের জন্য সেটার প্রথম পর্ব এখন শুনবো। কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি, আপনি আছেন এবিসি রেডিও 89.2 FM এ শারমিনের সঙ্গে আর শুনছেন কুয়াশা। আর আজকের গল্পের নাম, গল্পের নাম বলবো না আজকে বলবো না, আজকেও একদম শেষে শুনবেন। তবে জানিয়ে দিচ্ছি, যিনি গল্পটি আমাদের জন্য লিখেছেন আমাদের অত্যন্ত জনপ্রিয় কুয়াশার লেখক মাকসুদা রহমান মেঘনা। আর এখন শুনবেন গল্পটির প্রথম পর্ব, তারপর আবার ফিরে আসছি। চলছে কুয়াশা এবিসি রেডিও 89.2 FM, সঙ্গে রয়েছে শারমিন। ভয় নামক অনুভূতির ভাবনা এত বেশি তীব্র হয় যে রং রূপ গন্ধ সব বোধ করি মানুষ কল্পনার শক্তির মাঝামাঝি সচক্ষে অবলোকন করে। অথচ মানুষ কিন্তু স্বজ্ঞানে অথবা অজ্ঞানে কখনোই ভয় নামক ধোঁয়াতে গন্ধ বারবার পেতে যায় না, চায় না বলে কি ভয়কে জয় করা এত কঠিন? আসলে ভয় মানুষের চোখে নয় বরং ভাবনায়। কি এমন আছে ভয় রাজ্যে, শহর থেকে শহরে মিলনের সঙ্গে ফেরি করে চলছে পুরনো ভয়, কিংবা নিমায় চেতন আর অবচেতন মনের বাক্সে, অথবা অজান্তে কমলার স্মৃতিতে ভয়ের অজানা গন্ধের মূল পথে আমরা পৌঁছতে পারব কি, নাকি আবারও ঘুরপাক খেতে হবে ভয় আর ভয়ের ধোঁয়াতে কুয়াশার কক্ষপথে? চলুন তাহলে ভয়ের হাত ধরেই আজ গল্পে পা বাড়াই।
কি হয়েছে উস্তাদ এত রাইতে?
আমার সর্বনাশ হয়েছে রে নিমাই, আমার অটো রিক্সা খান চুরি হয়ে গেছে।
কি কো, ছয় মাসও তো হয়নি রিক্সা, কই থেকে চুরি হইলো?
কাল রাইতে চার্জ ভালো হয় নাই, বিকালে মহাসিনের গ্যারেজে চার্জ করতে দিছিলাম, মহাসিন আসিল না, কালা চ্যাংরা কইরা পর একটা কর্মচারী আছে না পয় আসিল।
কি করবা, মোটরের লগে কথা দিচ্ছ?
মহাসিন তো এক সার না করতেছে, কই আমি গ্যারেজে নাই, তুমি কার কাছে রিসা চার্জ দিয়া গেছো আমি কেমনে কমু, আর যে স্যারার বর্ণনা দিতেছ হ্যাঁ তো আমার কর্মচারী মনে হইতেছে না।
কি কমু কত, তুমি এবার তো বেক করলেন সবসময় চার্জ দাও দাদার গ্যারেজে, আজ মরতে গেলাম মসিনের গ্যারেজে, ওর গ্যারেজ থেকে তো দুদিন পর পড়েছিল রিক্সা হারায়, যাই কো ওই ব্যাটারও হাত আছে, নইলে এত বড় রিক্সা খান হজম করা সুজা না।
আমার কপালটাই আমার ভালো না, লসের ফিল কপালে মাইরা দুনিয়া চাইছি, তোর বৌদিরে তো জানো দুই লাইন কথা বেশি কয়, যদি এই খবর শুনে আমারে ঘরে ঢুকতে দিব না।
এই তো তোমার দোষ উস্তাদ, বৌদির কথা হলো না, সব সময় আদর্শ ভাগের মধ্যে রাখতে হয়, ওরা হইল মায়ের ভাত, ও ঘরে খ্যাপ পাইলে খালি পিসলেই খাইবা।
তো তো ওইসব মিনমিনা স্বভাব আমার মধ্যে নাই, তখন বাড়ির দায়া কি করবো তাই কর।
বৌদির তো আবার সরস না, নাক দিয়ে আবার দেখেও দাই কো, ঠিক তোমার প্যাটের থেকে খবর বাইর করে লইব।
সত্যি তুইও আজকাল কথায় কথায় জ্ঞান বেসো, তোর কাছে বুদ্ধি দেয় আরাম নাই।
আরে রাগ ডারে দুপিতে তুইলে রাখো, কথায় কথায় তো তুমিও ফুস করে উঠো।
আসলে তোর কাছে আসাটাই আমার ভুল হয়েছে, বাড়ির ঢুকনের লগে লগেই 14 নম্বর আসামি হম জানি, বাইর গেলাম।
আরে কই দাও, আরে দোকানে ছুটে লেগে আহা, শোনো 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 শোনো, ল ব্যাঙ্গে দোকানে যাই, লাল পানি খাও মাথাটা ঠান্ডা হইব, আর বৌদি কিছু জিগাইলে উল্টা পাল্টা বকতে থাকবা, আর বোন ইশা করছো তোমার কথা বিশ্বাস করবো না।
ও ভালো বুদ্ধি দিস, কতক্ষণ আর বসি লাইব, সকালে কিছু একটা করুন যাইব।
আমারও কিন্তু খাইতে বুঝতা, তুইও শালা তোর দাদা নিতাই ধরের মতোই চিপটা, নিজের টাকাটা খুব চিনো। ল
কথায় বলে না কিছু লোকের হাতে এটা হয় না ওটা হয় না, মিলন বক্সির বেলায় এই কথাটা অক্ষরে অক্ষরে সত্যি, অদ্ভুত একটা কপাল করে এসেছে বটে, কোনো কাজে শেষ পর্যন্ত লেগে থাকতে পারে না লোকটা, লেপ্তশকের কাজ, পানির দোকান, চটপটির গাড়ি, সবজির ভ্যান, বাসের হেল্পার, এছাড়া বাসে বাসে সিটি গোল্ডে ট্রেন বিক্রি, ঠান্ডা পানি বিক্রি, মাথা ধরার বাম বিক্রি, সব কাজ মোটামুটি করা হয়ে গেছে। কোনো কাজেই ঠিক মতো মন লাগে। আর ওই যে মাথা গরম, চট করে রেগে গিয়ে হুটহাট কাজ ছেড়ে দেওয়া তো আছেই। সবাই বলছে মিলন বিয়ে শুধু করলে ঘর সংসারই হবে, তখন কাজে মন বসবে। তাতে তো বরং মিলনের লাভ নয়, লসই হলো। কেননা এত কাজ বদলানোর পরও আগে কেউ কিছু বলতো না মিলনকে, অথচ এখন কথায় কথায় হাজারটা প্রশ্নের উত্তর, কারণ সবই বউকে এক এক করে বলতে হয়। তবে বিয়ের পরও তিনটা কাজ অলরেডি চেঞ্জ করা হয়ে গেছে। চার নম্বর কাজ, অর্থাৎ অটোরিক্সা চার নম্বরে চলছিল। মিলনের বউ কমলা বারবার করে বলেছিল এতগুলো টাকা সমিতি থেকে তুলে অটোরিক্সা না কিনতে, বরং কিছুদিন ভাড়ায় রিক্সা চালিয়ে আগে দেখে নিতে। এত পরিশ্রমের কাজ মিলন করতে পারবে কিনা, মিলন কথাটা কোনো কানেই তোলেনি। এবার হারালো তো রিক্সাটা। মিলন অটোরিক্সা কিনে বউকে বলেছিল ব্যাটারি চালিত রিক্সা চালাতে কোনো কষ্ট হয় না, প্যাডেলে পা দিয়ে ঠিকঠাক বসে থাকতে পারলেই হয়, ওইসব রিক্সা উড়োজাহাজের মতো চলে, সিটে আছে কপালে। কমলা খুব ঝগড়া করতে পারে, এত চিৎকার করে কথা বলে যে মেজাজ চড়ক গাছ হয়ে যায়। শুধু মাঝে মাঝে গলায় বাংলা পানি ঢাললে তবেই ঝগড়া করে আরাম পায় মিলন। দু লাইনে 2000 কথার গাড়ি চলতেই থাকে মাঝরাত পর্যন্ত, তারপর ক্লান্তির খুব নেমে বসে রইল দোকানে, আর তাল মাতাল পা ফেলে বাড়ি ফিরল মিলন। ভেতরে ভেতরে অটোরিক্সা হারানোর জরুরি আর কমলার অগ্নিচক্ষুর আগাম আভাস কল্পনায় তালগোল পাকিয়ে নেশায় চলছে লোকটা। দেখে মনে হচ্ছে এই বুঝি হুমড়ি খেয়ে পড়বে।
কমলা, ও কমলা, বউ ঘুমাইয়া গেল নাকি?
কি পিরিতি ডাক, রাত বাজে একটা, এখন এসে মদ কিনলা। যাও নিমায়ের লগে ঘুমাও গিয়া, দরজা খুলেন যাইব না।
দরজা খুলো বউ, মেজাজ কইলাম 49 হইয়া রয়েছে, ও উল্টা সিধা কিছু ঘইটা যাইতে পারে।
তোমার 49 মেজাজ রে আমি ডরাই না, আর কি করবা উল্টা সিধা তুমি? এই রকম বেআন্দাজ যা বেটার ঘর না করলে কি হয়?
কথা কইলাম বেশি কইতাছ, দরজা ভাঙলে কোন শালায় আমার কিছু করতে পারবো?
তোমার শরম করে না, কয় টাকা কামাও, কয় টাকা কামাও রিক্সা চালাইয়া? নিমায়ের তালে তাল দিলে আমাকে চলবো? টাকাতে চেন না দিন চলবো কেমনে?
আজকে মনের দুঃখে খাইছি কমলা মানু, কমলা মানু, আমার বুকের ভেতরটা দুঃখে পুইরা যাইতাছে।
হায় রে রিক্সার ড্রাইভার, এক মন ভাব দেখাও যেন বিমান চালাও। তোমার আবার দুঃখ কি? আর দুঃখ হইলে টাকা খরচ করবা? টাকা কি তেজ পাতা যে ঝাঁকি দিলে ঝুঁচুর করে পড়বো?
ইজ্জত দিয়া কথা কেউ কইতাছি? হ্যাঁ ড্রাইভার, আমিও ড্রাইভার, বিমান চালাই উপরে দিয়া, আমি চালাই বাইর উড়ে। বিমানের ড্রাইভারের তো কোনো কষ্টই হয় না, মাথাতে একটা হেলমেট পইরা আর একটা হ্যান্ডেল ধইরা বইয়া থাকে। আমাগো মতো ঢাসরের জ্যাম ঠেলে আসমানে, তাইলে কার কষ্ট বেশি আর কার ইজ্জত বেশি?
বেহুদে পাতাল ছাড়ো, কাল কিস্তি টাকা দাউন লাগো, টাকা আছে তা সবই উড়াইছো। দেখুন নে কাল এত কথা বাইর হয় কেমনে, যদি কিস্তি দিতে না পারো। রিক্সা কই তুইছো? নিমায়ের দাদার গ্যারেজে।
রিক্সা নাই, রিক্সা অজগরে খাইছে।
কি কেডা খাইছে?
অজগর সাপে খাইছে আমার রিক্সা।
কি কইতেছো? নিশা মনে হয় আজ বেশি হয়েছে না, কথা কোনো ঠেং মাথা নাই।
নিশা নিশার জাগাত আর রিক্সা অজগরের পেটে। বৌরে রিক্সা গেছে গা, চুরি হয়েছে, আমার খুব দুঃখ লাগতাছে। নিজের চাইতে তোমার লাইগা দুঃখ বেশি হইতাছে।
মাস্করা করা ছাড়ো, রিক্সা কই রাখছো কও? চলো আমার এক মিনিট রিক্সা দেখাইবা, তো আমার বাড়ির আবদার রিক্সা চুরি হয়েছে না? আমার যা বুঝাবে তাই কই রাখছো রিক্সা? এই বেটা রিক্সা বেঁচে জানা তো আবার, তোমার মতো নিশার খুঁড়ে কোনো বিশ্বাস নাই আমার।
রাত দুপুরে কমলার মিলনের চিৎকার চেঁচামেচি নতুন ঘটনা নয়, তবে মিলন যতই রেগে যাক না কেন কখনো কমলার গায়ে হাত তোলে না। অবশেষে মিলনের মন খারাপ দেখে কমলা শান্ত হলো ঠিকই, কিন্তু ঘরে জমানো টাকা খরচ করতে মোটেই রাজি নয় সে। তাই যে করেই হোক অত দেশে না পাওয়া পর্যন্ত অন্য কোনো কাজ মিলনকে করতেই হবে। এদিকে মিলন ভাবছে এবার যা করবে ভেবে চিন্তে করবে যেন আর কোনো অঘটন না ঘটে। অনেক বেশি ভাবনা মানুষকে অতটা ঠিকঠাক সিদ্ধান্ত নিতে সাহায্য করে কে জানে, তবে আমার কেন জানি মনে হয় ভাবনা চিন্তা যুক্তেবল কবি সাহিত্যিকদেরই লাভবান করে। সে যাক, মিলনের মাথায় দারুণ একটা আইডিয়া এসেছে এবং সে নিশ্চিত যে এই ব্যবসাটাই তার জন্য সবচেয়ে নিরাপদ এবং আরামদায়ক হবে। নিমাইয়ের দাদা নিতাই ঘরের বড় রাস্তার মোড়ে বেশ কয়েকটা ছোটখাটো দোকান আছে, সবই ভাড়া দিয়ে আছে। নিমা মিলনের অনেকদিনের চেনা জানা, ও ব্যবস্থা করে দিল ঠিক একটা দোকান নিতাই ধর ভাড়া দেবে। তবে সমস্যা হচ্ছে কমলাকে নিয়ে। পৃথিবীর কোনো মেয়ে স্বামীর সিদ্ধান্তকে সঠিক ভেবে নিতে পারে না, কোনো না কোনো আগাম অস্বস্তির গন্ধ মেয়েদের নাকে লাগবে। মেয়েদের সন্দেহ করে বাতিল জন্মগত, তারপরও মিলনকে তার ব্যবসার সিদ্ধান্ত তো কমলাকে জানাতেই হবে, সবকিছু ঠিকঠাক করে তারপর জানাবে কমলাকে। তাতে কমলার আপত্তি করার কোনো সুযোগ থাকবে না আশা করি। এত মিষ্টি করে কমলাকে বলার পরও যেই কি সে যেন গরম তেলে পানি ঢালার মতো ছ্যাঁক করে ঝাড়ালো ধোয়ার আগুনের বিস্ফোরণ কমলার চোখে মুখে। কি করলা তুমি, কি এর ব্যবসা করবা? এইসব আদারা বুদ্ধি তোমার মাথায় ঢুকাইছে কে দেয়? তোমার সাগরের নিমায় না?
আচ্ছা তুমি কথায় কথায় লঞ্চের বাসির মতো সবকিছুতে নিমায়ের দিকে ফু দাও কেন? আমি কি অর বুদ্ধিতে চলি? আমার আক্কেল জ্ঞান নাই, এটা আমার নিজের বুদ্ধি। নিমাই শুইনা কইল এই ব্যবসায় লস নাই, আর নিমাই তো নিতাই দাদার দোকান নেওয়ার সব ব্যবস্থা কইরা দিছে, তাও আবার তেরাই অর্ধেক টাকায়।
অর্ধেক টাকায় তোমার ওই কিচটা নিতাই ধর দোকান ভাড়া দিব, এইটা আমার বিশ্বাস করতে কও? আর যদি দেয়ও দিন রাত তোমার দোকানে নিমাই বসা বসে আড্ডা দিব, লগে চা পান বিড়ি চলতেই থাকবো তোমার উপর দিয়া, এইসব কইরাই তোমার অর্ধেক টাকা বেশি হ্যাঁ উসুল করব।
তুমি সাদা জিনিসের মধ্যে কালা জিনিস খুঁজতে বাইর কর ভাই, এইটাই তোমার দোষ আমি জানি, তবে যাই কো এই ব্যবসা আমি করব।
সাদা আর কালাই পাইছে না বলতে এই সংসারে আমার খালি দোষ, আমার কথার কোনো দাম নাই, আমি গাদার খাটুনি খাটো মা, তুমি আমার কথা দাম না দিয়া লাশের ব্যবসা দূরে বসবা তাই না?
কি লাশের ব্যবসা, লাশের ব্যবসা করতেছো? আমি কি লাশ বাজারে বেচুম নাকি? আমি লাশের বাক্স আইনা বেচুম, কাঠের কফি, কফিনের ব্যবসা।
জীবনে এমন আন্তারি ব্যবসার কথা চিন্তাও করি নাই, আর আমার কপালে দুষ্ট এই ব্যবসার মানুষ কত রকম ব্যবসা আছে, এইসব প্রিয় মরা মানুষের বাসর ব্যবসায় তোমার কত হইব?
মরণ রে ডরাইলে কি আর দুনিয়ায় সারা জীবন থাকতে পারবা? এই ব্যবসা মন্দ কি, প্রত্যেক দিনই মানুষ মরে, আর মরা মানুষ আনা নেওয়ানোর জন্য তো বাক্স লাগবই, কোনো লস নাই এই ব্যবসায়।
চিন্তা করছি সবই বুঝছি, সব যখন ঠিকঠাক করেই ফেলাইছো তখন তৈরি তেলে বাঁকার দিটা আমার কেউ কেন, মরা মানুষের লাশ লয়ে তারপর গোপা করো, এই কান্নাই তো বাকি আছিল।
তুমি খামা খাই চিল্লাইতাছো, আমার মন কইতাছে এই ব্যবসা আমার জন্য খুবই জুৎসই হইব।
হ্যাঁ এমন জুৎসই ব্যবসা যে আমি ডরায় মরু আর আমার লাশ নিয়ে তুমি বনি করবা।
উল্টা পাল্টা কথা কইও না তো, তুমি খুশি মনে মত দাও তাইলে আমার ব্যবসায় লাভ বেশি হইব।
আমার খুশি মনের মতো দরকার নাই, তুমি বরং দোয়া করো দেশের মানুষ সমানে মরিয়া যাক তাহলে তোমার ব্যবসায় লাভ।
তুমি তো দেখতাছি মূর্খের মতো কথা কইতাছো, মানুষের বাঁচা মরা কি আমার কফিন ব্যবসার উপরে নির্ভর করতেছে? দুনিয়ায় আসছি যখন মরতে হইবই, এই যাই সত্য।
মরণ যখন আইব তখন মরু, তোমার মতো সারাদিন মরণের বাক্সের সামনে সাজাইয়া বৈশা থাকতে আমি লাগি না, মরা মানুষের চেয়ে আমার বেশি ডর করে মরা মানুষের খাট আর সাদা কাফন দেখলে।
এইবার বুঝছি তোমার এত আপত্তির কারণ আসলে ডর, কয়দিন আমার আখেরি বিদায় স্টোরে বসলে দেখবা ভয় ডর সব পালাইছে।
দোকানের নাম ঠিক করে পালাইছো?
হ্যাঁ আখেরি বিদায় স্টোর, নামটা কেমন হচ্ছে?
কখনই মরা মানুষ গন্ধ পাইতেছি।
বরাবরের মতোই কমলার নানান উৎপাত আপত্তি সন্দেহ আর আগাম ভয়ের অস্বস্তি সঙ্গে নিয়ে মিলন বক্সী তার নতুন ব্যবসা শুরু করলো। ছোট্ট একটা দোকান ভাড়া নিয়েছে, দোকানের নাম আখেরি বিদায় স্টোর। তাতে কাফনের কাপড়, সাবান, আগরবাতি, সুরমা, গোলাপ জল, আতর, খিলান, তুলা, ব্লেড, কর্পূর, চাপাতা, টিস্যু, পলিথিন, লোবান এইসবের সঙ্গে সঙ্গে কাঠের তৈরি বাক্স বিক্রি করে সে। বাক্স বলতে লাশবিহীন বাক্স অর্থাৎ কফিন। তবে মিলনের আখেরি বিদায় স্টোরে অত দামি আর আধুনিক কফিন তৈরি করা হয় না, সাধারণত চাম্বল আর বৃষ্টি কাঠ দিয়ে তৈরি হয় 6.5 ফিট লম্বা আর 12 ইঞ্চি চওড়া কাঠের কফিন। তবে কখনো কখনো অনেকে অর্ডার দিয়ে 7 ফিট লম্বা কফিনও বানিয়ে নেয়। কারখানা থেকে। প্রথম প্রথম একটু অসুবিধা হতো মিলনের, কেউ মারা গেলে যখন মৃত মানুষের জন্য কাফনের কাপড়, মুর্দা গোসল করানোর সেট, পলিথিন আর কফিন কিনতে লোকজন আসতো, তখন ভেতরে ভেতরে মৃত্যু ভয় কাজ করত। মিলনের দোকানটা ছোট, তাই দুই তিন হাত কফিন দোকানের সামনে দাঁড় করিয়ে রাখে, আর চাপ বেশি থাকে চট করে নিমাইকে দিয়ে ভ্যানে করে বাক্স কারখানা থেকে নিয়ে আসে। কারখানাটাও কাছে, বেশ ভালোই চলছে মিলন বক্সির আখিরি বিরাজত। লাশ আর মৃত মানুষের নানান গল্প শুনতে শুনতে এখন আর ভয় হয় না, বরঞ্চ মারা গেলে মিলনের সন্দেহ হয়, যদিও আনন্দটা ভেতরে ভেতরে। সত্যি যে অদ্ভুত মানুষের জন্ম মৃত্যুর চিরন্তন প্রাচীন খেলা, এত প্রাচীন তবুও যেন প্রতিনিয়ত প্রত্যেকটা মৃত্যু তার আপনজনদের কাছে ছিল নতুন। আমরা জানি জন্মের সঙ্গে মৃত্যুর অবদানিত সংযোগ, তবুও নিঃশ্বাসের ওঠাপড়া শেষ হতেই শরীরের নিশ্চুপ শান্ত অবস্থাটা মেনে নেওয়া কতটা কঠিন। প্রথম প্রথম মিলন ঘটা করে লাশের গল্প কমলাকে বাড়ি ফিরে বলত। কমলা ভয় পায় জেনেও ইদানিং আর তেমন বলে না, এখন আখের বিদায় স্টোরের কাঠের বাক্স চেপে যেসব মানুষের নাম লাশ হয়ে যায় সেসব তার কাছে পুরনো গল্প। মানুষ সত্যি এক বিচিত্র প্রাণী, কত যে দ্রুত সে অভ্যাসে ভাগে অভ্যস্ত হয়ে পড়ে তা সে নিজেও বোধ করে জানে না। যদিও 24 ঘন্টা সার্ভিসের ব্যবসা, তবু ঝড় বৃষ্টির রাতে মিলন আখের বিদায় স্টোর রাত 11টার মধ্যে মাঝে মাঝে বন্ধ করে ফেলে। দোকানের সামনে বড় করে ফোন নাম্বার লেখা, তাই কাস্টমারের সমস্যা হয় না। আরে বসে তা করলো না, আকাশের মুখ ভার, তবুও দোকানে ঝাঁপ ফেলা হয়নি। নিমাই গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছে, দুই বন্ধুকে খুব ভালো গল্প জমেছে, গল্পের সঙ্গে গরম সিঙ্গারা আর মালাইচা আর সময়ের তো আঁকা করছে না। ঘড়ির কাটাকে 11টা পেরিয়ে 12টা সিঙ্গারা ছেড়ে ছুট দিয়েছে, খেয়ালই নেই। মেঘেরা মনে হয় বেশি দূর ভেসে যেতে পারেনি, টিপটিপ বৃষ্টি হচ্ছে, কেমন একটা ঠান্ডা বাতাস বইছে। আখিরি বিদায়স্ত্র চালু হওয়ার পর নিমাই আর মিলন দুজনের নেশা করার অভ্যাসে বাধা পড়েছে। মাঝে মাঝে তবুও পুরনো অভ্যাস মাথা চাড়া দেয়, কিন্তু ব্যবসার ব্যস্ততায় অভ্যাসের আবদার চাপা পড়ে। মিলনের সঙ্গে নিমাইয়ের সম্পর্কটা আরো গাঢ় হয়েছে দোকানটা নেওয়ার পর। চা সিঙ্গারা সব শেষ করে ভাবছে দোকান বন্ধ করে। ঠিক এই সময় একটা বড় কালো গাড়ি টিপটিপ বৃষ্টিতে ভেজা রাস্তার কালো পিচে চিপচিপে জল চাকার দুপাশে খোয়ানোর মতো সরিয়ে এসে হার্ট বিট করত।
আচ্ছা, আমার একটা কফি লাগবে, আপনারা কাইন্ডলি আমাকে একটু হেল্প করবেন? বডি গাড়িতেই আছে, যদি একটু আসতেন।
ভাই সাহেব, লাশ নিয়ে যাইবেন কই?
যাবো মানিকগঞ্জ, কেন বলুন তো?
না না, কোনো কারণ নাই, এমনিতেই জিগাইলাম। এই যে এই নেন বাক্স, লাশ তো বাক্সে তুলবেন, চলেন। কাফনের কাপড়, মুর্দা গোসলের সেট এইসব লাগবো?
না না, ওসব লাগবে না।
আচ্ছা, এইসব বক্সগুলো তো একই রকমের দেখছি, এর চেয়ে একটু চওড়া মাপের হবে কি? এই কফি নাই।
গন্ধ তো বেশ ছড়াইছে।
মুর্দার গোসল কাফন সবই হইয়া গেছে তাইলে?
বাপরে, এত ভারী কেন রে নিমাই? ভারী হইব না, লাশের শরীর দেখছো আর ফুলটা যত তাড়াতাড়ি তাড়াতাড়ি বাক্সের মুখ বন্ধ করতে হইব।
কপুর দিয়ালো ভাই সাহেব, মুখটা খুলতে হইব, কাফন দাও, শৈলে আর প্যাডের কাছে কপুর বেশি দিতে হইব।
না না, মুখ খোলার দরকার নেই, কাপড়ের উপর দিয়ে দেন।
কেন ফুলা লাশের মুখ দেখা ধরাইবেন? কিন্তু কাপড়ের উপরে কপুর দিলে বেশি লাভ হইব না।
থাক, এখন আমি লাশের কাফন খুলতে যাচ্ছি না, প্লিজ।
আপনার ব্যাপার স্যার, আমরা কি কমু।
আচ্ছা, যদি কিছু মনে না করেন তাহলে লাশের কফিনটা কি কিছুক্ষণের জন্য আপনাদের দোকানের সামনে রাখা যাবে?
আমি জাস্ট এই গাড়িটা দেখিয়ে আসছি,
মানে লাশটা নিয়েই যেতাম, কিন্তু এই গন্ধটার জন্য আর কি কেমন যেন লাগছে। মানে আমার জন্য প্রবলেম নেই, কিন্তু অন্যদের কথা ভেবে আর কি।
স্যার, 2500 জায়গায় 3000 টাকা দিয়া লাশ রাখতে চাইতেছেন, ব্যাপারটা কি? আমরা লাশের বাক্স বেশি, লাশ দোকানে রাখি না, এই নিয়ম নাই আমাগো ব্যবসায়।
আহা, আপনি অযথাই রেগে যাচ্ছেন, আমাকে বিশ্বাস না করলে লাশটা রাখতে হবে না, আমি লাশটা নিয়েই যাচ্ছি।
আরে মাথা গরম করতেছো কে? দায়িত্ব দাদার কাছে দিয়ে যাইবো। আরে এই লোক ধান্দা বাজ না, চেহারা দেখা বুঝো না।
মালদার পার্টি
খুশি হলে আরো 500 একটা বাগান যাইবো।
তুই বাগা, আমি বাড়ি যাইতেছি, তুই একলা একলা লাশ লইয়া বসে থাক, আর দেখাই তাই ফেলাইয়া আরো 1000 টাকা কামাইয়া লগা।
ভয়টা নাই তো? ডর হয়েছে আমার নাই সেটা তো জানোই, তুমি তাহলে দোনে থাকবা না।
কইলাম তো না।
ঠিক আছে, তুমি ছাড়ে রে দাদার গ্যাসে দিয়ে আসো, লাশের কথা কিছু কইও না, বুঝলা? এরপর বাড়িতে যাওয়া, আমি আসি দোকানে, উনি লাশটা মাইয়া রওনা দিলে ঝাপনা মাইয়া চাবি বাড়ি লয়ে যাবো। আর হুড়ো বকশিসের ভাগ কিন্তু তুমি পাইবা না, বুঝলা?
আমার দরকার নাই, দেখিস তালা ঠিকঠাক লাগাই।
তুমি যাও, আমি দাদারে ফোন দিয়ে কইতেছি, আসো এদিকে। স্যার, ওস্তাদের কথা কিছু মনে করেন না, আমরা তো বিশ্বাস পুঁজি করেই ব্যবসা চালাইতেছি। আপনি যান গ্যারেজে, লাশটা তো কোন এখানেই থাকুক, এত রাইতে বৃষ্টি বাদলায় আপনার লাশ পাহারা দিব, খুশি হয়ে কিছু বকশিস দিয়ে দেন।
অফকোর্স, আপনি যে আমাকে বিশ্বাস করেছেন এতে আমি বেশ খুশি হয়েছে, আজকাল মানুষ মানুষকে বিশ্বাস করেই বা কোথায়। এটা রাখুন,
চলেন স্যার, আমার আবার বাড়ির যাইতে হইব, বৃষ্টির ভাব গতিক ভালো না, জোরে আমরা আবার ভিজতে হইব। এত রাইতে ফোন দিলি, কি হয়েছে? দোকান বন্ধ করছিলি কোন সময়? সব ঠিক আছে তো?
বৃষ্টি পড়তেছে, ঠান্ডা পড়তেছে, ঠান্ডার মধ্যে বাইরে যাইও না।
নিমাই রে দোকানে ফিরে আইছিলাম, একটা ঝামেলা হয়েছে, যাইতেই হইব।
ওস্তাদ আইসো, দান্ডার মধ্যে পানি আইছে, শালা ওই ভদ্রলোক তো লাপাত্তা, দাদা গেছে গাড়ি ফেলে চপট হয়ে গেছে, তখন কি হইব?
আমার এদিকে আজকে অক্সিজেন লোভে পইরা তো বুঝাইলি, দিচ্ছে কি বুঝি, চেহারা দেখে বুঝলি বেটা ধান্দা বাস না, তাইলে লাশ হলো ফালায় রাখছে কেন? আমি তো আগেই কইছিলাম খাতলা আছে,
কি করব কো না, মাথা কোনো বুদ্ধি এত না,
এত বুদ্ধি তোর এখন আমার এদিকে আস, ল থানায় যাই। 2.5-3 ঘন্টা তো হইয়া গেছে, লাশের ভাব গতি কত সুবিধার না,
মুড়মুড় করে গন্ধ আইতাছে, এত কর্পূর জানের পর অবশ্য শুনলে তো দেওয়া হয় নাই।
না না পুলিশে যাওয়া যাবো না, ঝামেলা আরো বাড়বো, ছালারা ট্যাব বসে খাওয়ানোর লেগে আম করে আউলটা ফাঁসাইব, এরপর দোকানটা বন্ধ করে দিব, একবার যদি দোকানের নামে দুর্নাম রটে ব্যবসা লাজে উঠব, বুঝলা? পুলিশের সিল বড় খারাপ জিনিস।
তোর কি বন্ধ হইব তো আমার ব্যবসা, তোর তো লাভ নাই লস নাই।
কি কো আমি তোর ব্যবসা খাটি না।
এক কাজ করি, লাস্টে কোনো কোনো ফ্রেন্ডের যাই কবর ডেথ হয়ে দি।
হ আমাকে পরিচিত মালন আসছে না, ওই যে ইব্রাহিমপুরের খামসুমিয়া,
এত রাইতে দুইজন নিয়ে গেলে সন্দেহ করবো না, রাস্তাইতে সকালবেলা নিয়ে যাই।
না না কি কো দোকানে লাশা খান যাইবো না, অন্য ব্যবস্থা করতে হইব, দাদার কানে গেলে আর রক্ষা নাই।
তোর দাদার দলে তো আমার ভুলভাল সিদ্ধান্ত নিলে চলবো না।
আহা তুমি বুঝতেছো না, সকালে দোকানে কাস্টমার আইলেই তো বন্ধ পাইবো, উষা পাল্টা ছুটে ভাইবার লাই এক কান দুই কান করে পাঁচ কান হইব খবরটা, তখন
তখন আর কি, খুনের দায়ে তুই জেল খাটবি, সদ্য শিকের ভাত খাইবি, আমার চিন্তা কি? আমি তো সত্যি ডাইকুম,
দোকান তোমার আর জেল খাটবো আমি, তুমি কি বুঝতেছো?
বিপদ আমার দুজনেরই সমান সমান, বুঝলা? শালা তোর লোকের দাম আমি দিব কেন, আমার এই বিপদে ফেলাইনি, আমি তোর দাদারে তো কমই পুলিশের কম।
আরে মাথা ঠান্ডা করে ভাবতে দাও, এক কাজ করি লাশের বাক্স তোমার বাড়ি নিয়ে যাই, তারপর কোনো কবরস্থানে গর্ত করে লাশ মাটিতে পাতিনি, ব্যাস।
পাগল হইছ কমলারে কি কম, জানো না ওই মহিলা দেন যারা আমার ঘর দিকে বাইক করে দিব,
কিছুই হইব না। আমি দেখুন না তাড়াতাড়ি লতো মেইন রোডের লগে দোকান আনবো, বুঝতেছো বিপদ কতখানি হইব লাশের বাক্স লইয়া?
তোর কথা কিছুই বুঝতেছি না, আমার মাথায় কিছু খেলতাছে না।
তুমি আমার কথাটা শুনো, লাশের বাক্স বাড়িতেই লইতে হইব।
আজকের গল্পের প্রথম পর্বে আমরা যেটা দেখলাম, গল্পের মিলন নামে যে চরিত্রটি রয়েছে, সে কোনো ব্যবসা কোনো কাজেই সফল হয় না, যাতেই হাত দেয় তাতেই তার কপাল পড়ে। সে নিয়ে তার বউ খুব বিরক্ত, সে যে শেষ ব্যবসাটি করছিল সেটি একটি অটোরিক্সার মালিক হয়েছিল, সেটা দিয়ে তার সেদিন বাদ করছিল সেটাকে ভাড়া দিয়ে, সেটাও চুরি হয়ে যায়। তো যাই হোক, অবশেষে তার খুব কাছের বন্ধু নিমাই, যার সঙ্গে সে খুব নিরিবিলিতে ভালো সময় কাটায়, সেরকমই একজন বন্ধু নিমাই, সে তাকে অর্ধেক দামে তার দোকান ভাড়া দিতে চাইল, এবং সেই দোকানে যে সমস্ত জিনিস বিক্রয় করা হবে সেটা বড় অপছন্দের ব্যাপার লাগলো তার স্ত্রী কমলার কাছে, কারণ সেই দোকানটি হবে শেষ বিদায় স্টোর অথবা আখের স্টোর, যেটার নাম দেওয়া হয়েছিল আমরা শেষে শুনলাম। মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায় শেষ, সেই শেষ যাবার আগে সেই শেষ বিদায়কালে তাকে যেভাবে সাজিয়ে দেওয়া হয় যা যা দিয়ে, কফিন, লোবান, আতর, কাফনের কাপড়, কর্পূর, আগরবাতি ইত্যাদি আরো নানা কিছু, সে সমস্ত কিছু সরঞ্জাম থাকে সে শেষ বিদায় স্টোরে, যার নাম দিয়েছে আখেরি বিদায় স্টোর। মিলন এবং তার স্ত্রীর যথেষ্ট আপত্তি থাকা সত্ত্বেও তো সেই দোকান রাত 11টার মধ্যে বন্ধ করে দেয়, কিন্তু দোকানের গায়ে নাম্বার লেখা আছে যেখানে খুব ইমার্জেন্সি কোনো কারণ বিক্রেতা বলে কয়ে আসে না, ওরকম কিছু হলে তাদের যোগাযোগ করলে তার দোকান খুলে জিনিসপত্র বিক্রি করে। আসুন তাহলে চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, সেখান থেকে জানবো এরপরে কি আছে। চলছে কুয়াশা এবিসি রেডিও 89.2 FM এ, আপনার সাথে আছি শর্মিন। কোন ঘটনাটা অঘটন হয়ে মুহূর্তে পাল্টে যেতে পারে তা আমরা আগে থেকে বুঝি না, যদি বুঝতাম তবে পৃথিবীর সমস্ত ঘটনাগুলোর অদ্যপান্ত নানা যুক্তিতর্কের আর সতর্কতার কঠিন কষ্টি পাথরে যাচাই করে তবেই পথ চলতাম। কিন্তু ওই জীবনে বাঘ বলে একটা কথা আছে, কোন বাঘে মানুষের জন্য ঠিক কি অপেক্ষা করে আছে সেটা আমরা জানি না বলেই তো জীবন একঘেয়ে নয়। সবসময় অবশ্য ঘটনা যে অঘটনই হয় তা নয়, মিলনের বেলায় অঘটন আর অস্বাভাবিকতা যে একটু বেশি ঘটে এটা মেনে নিতেই হবে। দিব্যিতে চলছিল আখেরি বিদায় স্টোরের ব্যবসা, তার মধ্যে হঠাৎ রাত দুপুরে ওই রকম ঘটনা কি ঘটতেই হতো? আর যদি ঘটেও তবে সেটা মিলনের সঙ্গেই ঘটতে হবে, কে জানে শেষ পর্যন্ত এই লাশের বাক্স কোথায় নিয়ে যাবে মিলনকে। এবার কিন্তু যত গন্ডগোলের মূল ওই নিমাই ঘর, ঝড় বৃষ্টির রাতে একটা হাজার টাকার লোভের শাস্তি এটা। যত যাই হোক, নিমাইকে তো বিপদের মধ্যে একটা ঠেলে দেওয়া যাচ্ছে না, কারণ নিমাই সব ধরনের বিপদ আপদে মিলনের পাশে থাকে, নিজের মনকে কত কিছু বোঝাচ্ছে মিলন, তাতে স্বস্তি হচ্ছে না, বারবার খটকা লাগছে। কে ওই ভদ্রলোক, ও তো বড় দামি গাড়িটাই বা কেন গ্যারেজে ফেলে রেখে গেল, আর লাশটাই বা কার? কি এমন ঘটনা আছে যে লাশটা এভাবে ফেলে লোকটা উধাও হয়ে গেল? লোকটা কি তবে খুনি
শেষ পর্যন্ত অন্যের খুঁড়ে নিমাই আর মিলন ফেসে যাবে। না, মাথায় কিচ্ছু আসছে না। থানা পুলিশ করতেও ভয় পাচ্ছে, কারণ মিলনের নামে থানায় দুইটা কেস রয়েছে। পুলিশের ভাবগতির সঙ্গে তাল মেলানো সাধারণ লোকের জন্য যথেষ্ট হয়রানি। দেখা যাবে আগের কেসের সঙ্গে এই লাশ জুড়ে দিয়ে কেঁচোকে সাপ বানিয়ে ছাড়বে। কাজে থানা হাতে ধরে পথ মারানো আর বেঁচে থাকা চোদ্দ শীতের ঘরে যাওয়া এক কথা। এরকম একটা উদ্ভট বিপদে খাপটি মেরে বসেছিল কল্পনাতেও আসেনি। বারবার সাবধান করেছিল নিমাইকে, এটা ঠিক, তবে সত্যি কিন্তু বিপদের গন্ধ পায়নি মিলন। সব দিক বিবেচনা করে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত হলো লাশের বাক্স দোকান থেকে সরাতে হবে। কিন্তু নিমাইয়ের বাড়ি লাশ রাখা অসম্ভব, সেহেতু লাশের বাক্স নিয়ে মিলনের বাড়ির দিকে রওনা হলো। রাত শেষ হতে বেশি সময় নেই, কোন গোরস্থানে মাটি দিয়ে দেবে কেউ তো আর জানবে না। আর যদি জানেও নিমাইয়ের মিলন সবটা চোখ ডাক মুখ বন্ধ করে অস্বীকার করবে। থানা পুলিশের চিন্তার সাথে আর কমলের হাজারটা প্রশ্নের জেরা তো আছে, কি যে আছে কপালে আর কে জানে। এত তো আকাশের অবস্থা ভালো না, তারপর এতক্ষণ যাও বৃষ্টিটা একটু থেমেছিল, এখন আর তা নয়, বরং আবার তর্জন গর্জনের সঙ্গে সঙ্গে আকাশ ভেঙে বৃষ্টি। এত বৃষ্টিতে মিলনের বাড়ির সামনে হাঁটু সমান পানি জমে। বেকায়দা না পড়লে মানুষ কখনোই বৃষ্টিতে বাইরে বেরোয় না। এই বৃষ্টি ছাতা কেউ পাত্তা দেয় না। বৃষ্টির পানি খুব ঠান্ডা, কনকনে ঠান্ডা পানিতে কাক ভেজা হয়ে নিমাই আর মিলন লাশের বাক্স নিয়ে বাড়ি ফিরল। লাশটা এমনিতে ভীষণ ভারী, তার উপর ঝুম বৃষ্টিতে কাঁচ ভিজে আরো ওজন বেড়ে গেছে। ব্যালেন্স করার জন্য সামনে বাম পাশ কাঁধে নিয়েছে মিলন, আর ডান পাশটা হাত দিয়ে কোনো মতে ধরে আছে। পেছনে ডান পাশটা নিমাই কাঁধে নিয়ে বাম হাতলটা হাত দিয়ে ধরে ব্যালেন্স করছে। চারজনের জায়গায় দুজন লাশ বহন করছে। একই তো ভয় কারো নজরে পড়া, তারপর দ্বিগুণ পরিশ্রম, দুজনের কাঁধ আর হাত যেন ছিঁড়ে যাচ্ছে।
কমলা, এই কমলা, কমলা দরজাটা খুলো, কমলা। আর এ জোরে ডাক দাও, এ বৃষ্টি দেখে উঠবো না। তোর বেশি বুদ্ধি কেসার হতে তো দিত আসি, বৃষ্টির পানিতে ভিজা ভিজা ও পথ রাখ।
বেকায়দায় পড়লে হাতিরও সবথেকে ঠেঙ্গে হয়।
তুই তো সালা ভালো শিয়ামা, এই বিপদের মধ্যেও শিল ভাঙতাছস একটা দিন মুখের মধ্যে। কমলা, কমলা
কেডাই,
আরে আমি দরজা খুলো। কারেন্ট গেছে, ভালোই হয়েছে। চলো ওই নি ভাই, বাক্স তো
ইয়ের বাক্স। ও মা গো, এইটা তোমার দোকানের লাশের বাক্স না? কি এর মধ্যে বাড়িটার দোকানের বাক্স কি গো?
বৌদি, আমি করিতেছি বৌদি, আপনি তো ধরে রাখেন দরজা লাগান বৌদি, দরজা দরজা লাগান বৌদি।
এর মধ্যে কি আনছো? দোকানের লোহার লক্ষণ নাকি এত ভারী কেন?
আরে আগে দম বেঁচে দাও, পানি দেওয়া এক গ্লাস, লুঙ্গি দাও দুই খান, আর জামা তাড়াতাড়ি দাও। বৌদিরে বৌদিরে যা কমে রান কমু, তুমি কথা কয় না।
বাপরে, না মাও দিছে, এত বৃষ্টি ঢাকা শহরের রাস্তাঘাট তো সব তলাই দেবো বৌদি।
নিমাই দা, এই বাক্স কি? আপনার ও সব চুকলো দোকানে কি ঝামেলা হয়েছে? ঘর দিকে বাধা করে বাইরে এলো, ফিরলো আপনার সঙ্গে নিয়ে, কি কি হয়েছে আমার খুলা বলতো?
তেমন কিছু না, বাক্সে কারখানার কিছু মালপত্র বই নিয়ে যাবো। মই আসলে ঘরে বৌদি?
হ্যাঁ আসে, কারখানার মালপত্র দোকানে না তুইয়া বাড়ি নিয়ে আসলেন সে?
সিআইডি গো মতো গন্ধ শুকা বন্ধ করো, পক পক কইলো না, মাথা ধরছে।
বৃষ্টির পানি মাথা পড়লে তো মাথা বিষ করবই, আমার ঘন্টায় লাগবে না কুম্ভ।
তোমার কথার রেলগাড়ি চালু হইলে তো আর স্টেশন পাও না, মাথা বেদনা বাড়তেই থাকবো।
আহা উস্তাদ, মাথা রান্না করো তো, বৌদি থাক, তোর মাথা নিয়ে ভাব।
বৃষ্টিটা থামছে, আমি আন্দা ঘর থেকে সর্ষের তেল দেয় আনি, মুড়ি মাইছে দিই। এই যে ঘরের পেছনের পাগার থেকে পচা গন্ধ আসছে, একটু বৃষ্টি হলে ঘরে থাকা যায় না, কি দুর্গন্ধ।
অবস্থা কিন্তু বেগতিক।
মরমর শব্দ হইতেছে না? কি শব্দ?
লাশ আরো ফুটতেছে নিমাই, গন্ধ পাইতেছিস না?
লোকজন
তারা জানি করতে চাও নাকি? চুপ করে শোনো যা বলতেছি।
আমি আর কি শুনু, ঘরের মধ্যে মারা মানুষ লাগিয়ে আমি থাকতে পারবো
না। পারলে বাইরে গিয়া বৈশা থাকো। চাও বৌদি, ও বৌদি, কিছু করার নেই তো আমগো, বিরাট মুশকিলে পড়ছি বৌদি, বেশি না আর দু তিন ঘন্টা থাকো, লাশ নিয়ে চলে যাবো। ঠিক আছে, থানাতে আমার নামে কেস আছে জানো না, অব্বর দিব।
কার না কার লাশ তোমরা আনতেছে, কবর দিবা কে? তুই পুলিশে জানাও।
আপনি আমার কথাটা শুনেন,
নিমাইয়ের কাছে পুরো ঘটনা শুনে কমলা শূন্য দৃষ্টি নিয়ে লাশের কফিনের দিকে তাকিয়ে রইল। প্রচন্ড ভয়ে তার সারা শরীর হিম হয়ে গেছে, অথচ এত ভয়ের মধ্যেও বারবার লাশের মুখটা দেখতে ইচ্ছে হচ্ছে। মেয়েদের কৌতূহল সে আদি থেকে বেশি, নিজের মৃত্যুর কথাটাও মনে পড়ে যাচ্ছে। একদিন তাকেও তো লাশ হয়ে কোনো কাঠের কফিনে বা খাটে চেপে অজানা অচেনা অন্ধকার রাত্রে যেতে হবে। যত ভালোবাসায় মানুষই হোক, নিঃশ্বাস বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ খুব দ্রুত লাশকে পর করে দেয়, ঘরে রাখতে চায় না। কমলা যতই চিৎকার চেঁচামেচি করুক না কেন, ঠিক এই মুহূর্তে মৃত মানুষকে এত কাছে বাক্সবন্দি হয়ে পড়ে থাকতে দেখে সমস্ত চেনা স্বভাব যেন কেমন পাল্টে যাচ্ছে। সত্যি মৃত্যু বা মৃত্যু চিন্তা মানুষকে উদ্ধত হওয়া থেকে এক সেকেন্ডে ছিটকে সরিয়ে দেয়। হঠাৎ কমলা মিলনের কাছে জানতে চাইলে লাশটা কোনো মহিলা না পুরুষে। আর তখনই মনে হলো এতক্ষণ ধরে যে পচা লাশটা নিয়ে এত কাহিনী, এখন পর্যন্ত মিলন বা নিমাই জানেই না লাশের মানুষটা নারী না পুরুষ। আসলে লাশের পরিচয় জানাচ্ছে অধিকটা লাশটাই বেশি ভয়ঙ্কর হয়ে ওদের কাছে ধরা দিয়েছে। মানুষ যখন অতিরিক্ত টেনশন করে তখন একটা সময় চোখের সামনে যা কিছু ঘটছে তা দেখে ঠিকই, কিন্তু মানুষের ব্রেন সেটা ঠিকঠাক ভাবে নিতে পারে না। তেমন একটা এলোমেলো স্মৃতি হয়ে ব্রেনের সেলে জমা হয়, সেজন্য আমরা অনেক কিছু বিমানেও ভুলে যাই। তো তবুও মানুষের মন এক অদ্ভুত বিস্ময়। কমলের কথাটা শোনার পরপরই মিলন আর নিমাই লাশের মানুষটাকে দেখার জন্য ভেতরে ভেতরে অস্থির বোধ করছে। মনে হচ্ছে লাশের মানুষটাকে না দেখলে যেন জগৎ সংসার অচল হয়ে যাবে, আর তাই কাঠের কফিনের মুখ খোলা হলো। তবে শুধুমাত্র লাশের চেহারাটাই দেখবে ওরা, সেজন্য নয়, বরং লাশের গায়ে এবার আরো কিছুটা কর্পূর ছিটাবে বলে।
লাশের মালিক তো কইল গোসল টোসল দিয়ে আনছে, দেখ অবস্থা, পেট কেমনে ফুলছে, মাংস কি বেশি পোসা ধরছে নাকি জানি নাই। ওস্তাদ, এরা আজকে তাজা আমরা রান্না করলাম, আমার সন্দেহ হইতেছে এই লাশের বয়স কিন্তু মেয়েরাদিন, তা না হইলে এত দুর্গন্ধ হইতো না।
তোমরা এত কথা না কইয়া মুখটা দেখো তাড়াতাড়ি, কুকুর না কি দিবা দেখো তো।
আরে দাও, এত ডরাইতেছো তাইলে ঘরে একলা একলা থাকবা কেমনি? আমরা গেলে
একলা একলা থাকুন কেন, ডরাই বলুন নাকি আমি, আমার তোমাকে সাথে নিয়ে যাইবা।
এইটা কি? এইটা তো ফাঁসের মারা উস্তাদ, এই দেখো জিপা কত রাবাই রয়েছে, দেখছো লাশটা হাতে শাক খাবো না, মাথা কি রক্ত জমা রয়েছে নাকি সিন্দুর? কি করুন, আমরা তো মুখটা দেখলে অজান্তেই কবর দিয়া শুইতাম।
আমি এখন কি করুম, আগে মারা গেলে আমি বইটা দেখতে পারুম না গো,
বিপদে তো মনে হয় ভালো মতোই পড়ছি, কি করবি থানার দিকে যাবি? পাগল হয়েছে নাকি? এতক্ষণ তো সাধারণ মরা ভাই ভাই দেখতে চাই নাই, আর এইটা তো ফাঁসের মরা, শক্ত কে তৈব। আচ্ছা কোনো শ্মশানে যাবি? আমি তো কোনো শ্মশানে ভালো মতো চলি না, নিয়ম কানুনও জানি না।
না না, শ্মশানেই মরা নেওয়া যাবো না, শ্মশানে ঠাকুর দাদার বন্ধু মানুষ কবর আছে,
তাহলে কি করবা? যাই করো তাড়াতাড়ি, এই লাশ ঘর থেকে বাইর করো তুমি।
ওই দাদা, তোর দাদাকে এই এলাকার কমি শোনা নাকি যে সবের লগে হ্যাপি আর মোহ্বত? বিপদের লগে লগে তোর দাদার সবখানে একটা খুঁজে সব
বুঝো না? আমরা এলাকার স্থানীয় বাসিন্দা, সেই সংগ্রামের আগে থেকে, তাই সবাই চিনে জানে আর কি।
আমি কিচ্ছু জানি না, এবার তুই কি করবি কর, আমি আর এর মধ্যে নাই।
শুনো, আমগো মধ্যে কেউ কেউ মরা না পুরাইয়া মারি চাপা দেয়, এই নিয়ে তা আছে। চলো বাইরই, কোন কোন স্থানে কোন কাঞ্চিতে লাশটা মারি চাপা দিয়া দেবে।
কি কস, কোন স্থানে যাওয়াটা ঠিক হইব এই লাশ লইয়া? অন্য কোনখানে বরং যাই, আমি জানি না, আমি কিছুই করতে পারব না।
সব তুই করবি,
আমি দূরে দাঁড়াইয়া থাকো।
আরে কোন স্থানে যাবো না তো কই জানো, তুমি এত চিন্তা করে না তো।
তাতি তো গড়ে একটা পারুলে তাতি রান্না করে শুয়ে গেছে, বৃষ্টি যাও কম ছিল আবার ডালা নামছে। ও আল্লাহ,
বৃষ্টিতে বরং আমগো উপকারী হয়েছে, কারো চোখে পড়ুন না।
তৃতীয় পরে শুরুতে আমরা দেখলাম যে অবশেষে দুই বন্ধু মিলে নীলনের বাড়িতে আসলো, যেখানে তার স্ত্রী কমলা রয়েছে, এবং তারা চিন্তা করলো এই লাশটাকে নিয়ে কোথায় যাওয়া যায়, কোথাও গিয়ে তাকে ব্যবস্থা করতে হবে। লাশটাকে তারা পুলিশের কাছে জানাতে চাইলো, এটা এই লাশের খবর তারা নিজেই কোন রকম একটা ব্যবস্থা করতে চাইলো। এদিকে অঝোর ধারে বৃষ্টি পড়ছে এবং তারাও তৈরি সেই লাশটি নিয়ে লাশের কোন একটা ব্যবস্থা করবার জন্য। এরপরে কি হবে আসুন তাহলে, এরপরে কি হবে এবং সব রহস্যের শেষ কোথায় আছে সেটা জানবো আমরা এই শেষ পর্ব অর্থাৎ তৃতীয় পর্ব থেকে। আপনি আছেন কুয়াশা আজ শারমিনের সঙ্গে, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। এমন অনেক ঘটনাই থাকে যা হয়তো ভাবনার ঊর্ধ্বে, কিন্তু সেই ঘটনাকে আমরা দিব্যি সঙ্গে নিয়ে জীবনে চলছি। ঠিক এমনটাই ঘটলো মিলন, কমলা আর নিমায়ের সঙ্গে। ওরা ভাবতেই পারেনি এই ঝড় বৃষ্টির রাতে যে লাশ বাক্সবন্দি করে ঘরে নিয়ে বসে আছে সে লাশ কোনো সাধারণ মৃত্যুর নয়, বরং অপমৃত্যুর। তার উপর ফাঁসিতে মরা যে মহিলার লাশ সারা রাত ধরে বয়ে নিয়ে চলছে, তিনি যে অন্য ধর্মের সেটাও পরিষ্কার। আগে যাও সিদ্ধান্ত নিয়েছিল লাশটা কবর দিয়ে দেবে, এখন তো লাশের হাতে শাখা পড়া দেখে চিন্তায় পড়ে গেল। কিছু করার না থাকলে মানুষ আসলে হিতায় জ্ঞান হারিয়ে ফেলে। কমলার বারবার মনে হচ্ছে এই অপমৃত্যুর ছায়া ওদের জীবনে পড়বেই, আর তাই থানায় জানানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যখন মিলন বা মিনিমায় কেউই কমলার কথার একবিন্দু দাম দিচ্ছে না, কমলা ভাবছে পৃথিবীর সমস্ত স্বামীরা কেন যে স্ত্রীর কথা ঠান্ডা মাথায় ভেবে দেখে না, যদি ভাবতো তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। তা তীব্র অস্বস্তির পরিস্থিতিতে মানুষ ভয়কে যতটা গা করে না, এখন তোমার মাথায় একটাই চিন্তা, স্বস্তির নিঃশ্বাস চাই। এতটা ভীত হওয়া সত্ত্বেও কমলা দিব্যি ঝড় বৃষ্টি মাথায় করে হাঁটু সমান পানিতে মিলন আর নিমায়ের সঙ্গে লাশের বাক্সে পিছু পিছু হাঁটতে পারছে। অজানা ভয়কে ছাপিয়ে স্বস্তির আরামদায়ক চিন্তাটাই মস্তিষ্ক কল্পনা করাচ্ছে তাকে যে লাশটা কখন মাটি চাপা হবে আর সমস্ত সমস্যার সমাপ্তি ঘটবে। বৃষ্টির ধরন আর দমকা হওয়া এতটাই জোরালো যে কমলার ছাতা উল্টে দিয়েছে, সেই সঙ্গে উড়িয়ে নিতে চাইছে। কোনো মতে ছাতার কোদাল হাতে ভিজে একাকার কমলা মিলন আর নিমায়ের পেছন পেছন পানি ভেঙে অজানা আতঙ্কের হাত ধরে হেঁটে চলছে। তার দৃষ্টি আকাশের ঘন ঘন বিদ্যুৎ চমকানোতে নয়, বরং সামনে কাঁধে চড়ে এগিয়ে যাওয়া ভেজা কাছের কফিন, যে ভারী কফিনের সঙ্গে মিশে আছে ভয়ঙ্কর অপমৃত্যুর কোনো অশরীরিক পথের মাংস।
কবর তো ভরবর হয়ে পানি উঠতেছে,
কিচ্ছু করার নাই, পানির মধ্যেই কবর দেন লাগবো।
কলা গাছ এই করতে পারে, একটা কলা গাছ কাটতে পারলে কাম হইতো।
হাই রে দেখো, দোকানে তো মোটা পলিথিন আছিল, মাথায় আসছিল না, নিয়ে আসলে কামে লাগতো। আরে কত কোপা শোনা এলা, গাছা কিন্তু বেশি হয় নাই, যে হারে পানি উঠতেছে বুঝবার পারতেছি না কতখানি কোপাবে। তুমি আশেপাশে নজর রেখো,
বুক সমান গাছা করতে দিব, অত ডালার পারলে কোমর সমান কর।
নিমা দা তোমার কি কোপাইছে, তুমি শুনাবো না
ওইটাই।
মাগো, পায়ের নিচে কি ভাবলো রে? এটা তো মরা মানুষের হাড্ডি। এই জায়গায় কুরআন কবর আসিল, আর কি যে কপালে আসিল আমার।
আরেকটা মুর্দা আনতেছে, কবর দিব মনে হয়।
সেইটারে কয় আমার কপাল, বৃষ্টিতে দুনিয়া ভাইসা যাইতেছে আর অমনি লাশ দাফন করতে আইতাছে। কপাল না,
দৌড়াও দৌড়াও দৌড়াও, এখানে এক সেকেন্ড ধরে দেবো না, দৌড়াও।
আমার হাত ধরো। আরে মূর্খ মহিলা, সাথীটা ফালাও। হ
চিন্তা
বাদ দাও তো।
অন্ধকারে মিলিয়ে থাকা চারপাশের ইট কাঠের অগন্তি ঘাসগুলো ডেটার অবর মেলে ধরছে। ঘরের ভেজা প্রকৃতি একটু একটু করে সকালের স্নিগ্ধতা আঁকড়ে ধরছে। অথচ তারপরও চারপাশটা কেমন সূর্যের সোনালি আলোবিহীন ধূসর বলিতায় মাখামাখি হয়ে আছে। সারা রাতের বৃষ্টির অভিমান এখনো সূর্যের কাছে মেঘের পর্দা দিয়ে রেখেছে। নিশ্চয়ই এতক্ষণে শহরের বৃষ্টি কত কিলোমিটার হয়েছিল তার পরিমাপও করে ফেলেছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে চ্যানেলে চ্যানেলে নিউজ হচ্ছে, অথচ এইসব ঘটনার কোনো কিছু স্পর্শ করছে না মিলন, নিমাই আর কমলাকে। কবরস্থানের পেছন দিকটা ভাঙা সরু জায়গাটা দিয়ে ওরা কোনো মতে দৌড়ে পালিয়েছে। বাউন্ডারির বাইরে একটা বড় গাছের আড়ালে কতক্ষণ দাঁড়িয়ে রইল। যে পাঁচটাতে লাশের কফিন ফেলে এসেছে চট করে এত বৃষ্টিতে কারো নজরে পড়বে না হয়তো, কিন্তু বৃষ্টিটা তো এই থামছে আবার শুরু হচ্ছে। যে নতুন লাশ নিয়ে এসেছে সেটা কবর দেওয়া হয়ে গেলে ঝটপট লাশ তো পুঁতে দিতে হবে, অথচ সে সুযোগ প্রকৃতি ওদের দেয়নি। আজ কি এমন ঘটেছে শহরে যে এত লাশ লাইন ধরে একের পর এক কবরস্থানে এসেই যাচ্ছে? অর্থাৎ অপরিচিত একজন জোরে চিৎকার করে উঠল। চিৎকারের কারণ মিলন আর নিমায়ের ফেলে আসা লাশের বাক্স, অর্থাৎ ভেজা কাঠের কফিন যাই। আর এক মুহূর্তে এখানে নয়, ভেজা শরীরে যত শক্তি আছে তা যেন তিনজোড়া পাকে এক ছুটে পৌঁছে দিল বাড়ির সামনে। যা ইচ্ছে করুক ওরা সেই পচা লাশটা নিয়ে, আর ভাবতে চায় না ওই অপমৃত্যুর পচা মাংস শরীরটাকে নিয়ে। প্রথম দুই তিন দিন ভীষণ অস্থিরতায় কাটলো ওদের তিনজনের দিন রাত, সারাক্ষণ তিনজন শলা পরামর্শও করলো। কিন্তু চতুর্থ দিন ঘটলো নতুন অস্থিরতার পুরনো গল্প।
ওস্তাদ, তুমি কোনো গন্ধ পাইতেছ? রাইতেও পাইছি। ঠিক এই সময় 12টা বাজার পর পরই গন্ধটা যেন নাকে বেশি লাগে। ইন্দুর টিন্দুর মরল নাকি দোকানে? এটা ইঁদুর মরার গন্ধ না, মানুষ মরার গন্ধ। লাশের শরীরে এমন গন্ধ হয় এফটাই তো বুঝতেছি না। শুনে এমন পুলিশ পুলিশ সেই কাম করছি, এই চিন্তাই তো আইব রে। রামনা রামনা, এই দেখে দেখো ওস্তাদ, ও ওইটা কি কইরা রয়েছে? আমি ভুল দেখতেছি না তো দিবাই, ওইটা তো ওই ফাঁসের মরারে দেখছো লাশ কত ফুলা। ওই লাশ এখানে আইলো কেমনে? এইটা তো সত্যিকারের লাশ না, এটা তো খারাপ জিনিস। আমি ঘরে ডর দেখাইতেছে ওস্তাদ।
দোকান দোকান বন্ধ বলতে না চাইলে লো ভাগে এখান থেকে।
ওস্তাদ লাশ তো বইটা পড়ছে, খারাপ জিনিসটা এইসব দেখাইতেছে আমি ঘরে। এটা তো ফাঁসের মরার পেতনিটা, কি ভুল করলাম রে?
এমন কি ফাঁসের মরার পেতনির হাতে মরুন নাকি? ধাত্রামা, দোকানের ধাত্রামা, হায় হায়, চাবি তো ভিতরেই রয়ে গেছে, তালা দিয়ে দিছি। আরে তালা চাবি আর দোকানের চাইতে যান বড়, ল বাড়ি ল।
বারুল, তোর ভাবি রে ঘরে আইতে কত তাড়াতাড়ি।
আজ তো আগে আগে আইসো পড়তো দেখি।
আগে আসার কারণ আছে, চলো কইতাছি।
এইটা কি দরজা ভেতর দিয়ে বন্ধ কেন? আমি তো বাইরে থেকে শিকল তুলে দিয়ে গেছি। বারে বারে কই দরজাটা একটা হ্যাসবল লাগাই দাও।
শিকল তুলে তালা দিলেই তো হয়, তালা দেও নাই?
আরে না, পারুল আবার ঘর থেকে দরজা দেখা দেয়।
কি কইতাছো এইসব, মাথা মস্তক খারাপ করবা তুমি।
ঘরে কেডা ঢুকছে দেখো নাই, নাকি টিভির দিকে চাইয়া স্টার দর্শন নাটক গিরতাছো? ঘরে কেডা, ওই দরজা খোল। কি যে কও, এই যে দরজা তো খোলাই, তোমারও কি ভূতে পাইছে নাকি? হাঁসের মরা বউ, চিল্লাইও না, লোকজন জানা জানি হইব। বাক্সরা কি করুম এখন, কি করুম বল? দোকানেও তো ওই লাশ বসা রয়েছে, আমি আর নিমাই তালা দিয়া জান লইয়া পালাইছি।
কি করু,
লাশের গন্ধ তো আশেপাশের সবাই টের পাইয়া যাইবো। তাছাড়া যারা ওই লাশ দেখছিল তারা ফাঁসের মরা দেখা কি করছে এইটাই বা কেনা জানে?
এমনি এটা খারাপ মরা, এরপর না পুরাইয়া মাটি না দিয়া আলগা যদি রাহুল যায় তাহলে তো খারাপ পাচ্ছে সারা পাইবো না।
আরে আমি কি করুম,
কি আর করবা, ঘরের মধ্যে বাসের মরা লইয়া দিন কাটাও। বাক্সটা পাই গেল,
পাই গেল, তোকে নিচে তো পক পকা। আমরাই মনে হয় ভয়ে ভুল ভাল দেখতেছি,
দুইজনে এক লগে ভুল দেখুন। ঝড় বৃষ্টির রাতে বকশিস পাওয়ার লোভে না জেনে দেখে কিছুক্ষণের জন্য যদিও বা লাশটা নিমায় রাখেও, তাতে তো এমন কোনো অন্যায় সে করেনি যে এর জন্য এতটা চেষ্টা দিতে হবে। মিলন, নিমায় আর কমলা যখন তখন এই লোকটাকে দেখতে পাচ্ছে, সেই সঙ্গে নাকি যেন বাজে লাশ পচার দুর্গন্ধটা আটকেই আছে। কেন হচ্ছে এমনটা? অতিরিক্ত ভয় আর দুশ্চিন্তায় যারা ভীত তারাই তো ভূত বেশি দেখে। ওদের ধারণা এই মৃত মহিলার সঙ্গে এমন কোন অজানা গল্প লুকিয়ে আছে যা আসলে বের হতে চাইছে। তবে হ্যাঁ, ওদের উচিত হয়নি লাশটা ওভাবে ফেলে আসা, লাশটা সৎকার করা উচিত ছিল। অন্তত হাতে সাক্ষাৎ দেখার পর তো অবশ্যই, কেন যে নিমাই বুঝিতে এত বড় ভুল সিদ্ধান্ত নিল মিলন, এখন হাত কামড়াচ্ছে। দোকান, নিমায়ের বাড়ি, মিলনের ঘর সবখানে মৃত মহিলার লাশ যখন তখন হাজির হচ্ছে। ভয় ইদানিং মিলন আর নিমাই রাতে দোকানই খুলছে না। তার চেয়ে অদ্ভুত একটা ঘটনা ঘটছে, হরিদ্দার দোকানে এসে নাকি তীব্র লাশ পচা গন্ধ পাচ্ছে। দুই দিন মিলন আর নিমাই কবরস্থানে ঘোরাঘুরি করেছে, কিন্তু যে গর্তটা করেছিল সেটা খুঁড়ে দেখতে পারেনি। একবার জায়গাটা খুঁড়ে দেখে নিতে পারলে অন্তত এটা জানা যেত যে লাশটা ওখানে ওরা কবর দিয়েছিল নাকি, কোথাও যে সৎকার করেনি সে খবর নিমাই নিয়েছে। গায়েব হওয়ার লাশটা কফিন সহ কোথায় গেল? তবে বেশ কদিন কেটে গেল এভাবেই, কিন্তু সবকিছুতে কেমন লাশ পচা গন্ধের সাথে সাথে রহস্য গন্ধটা রয়েই গেল। এদিকে হঠাৎ একজন অপরিচিত মহিলা আখিরি বিদায় স্থলে এসে উপস্থিত। উনি এসেছেন সেই ভদ্রলোকের গাড়ির খোঁজ পেয়ে।
তার মানে আপনারা নিশ্চিত যে আমার হাজবেন্ডের বাড়িতে কোনো লাশ ছিল না?
আরে আপনারা তো পুরো ঘটনাই কইলা কইলাম।
কিন্তু এত রাতে আপনাদের দোকানে ও কেন এসেছিল, মানে গ্যারেজের কথা কেন জানতে চাচ্ছিল সেটাই তো বুঝতে পারছি না।
দেখেন ম্যাডাম, স্যার হয়তো লাশের বাক্স কিনতে আসছিল, কিন্তু সেই কথা আমার ঘরে বলে নাই।
গ্যারেজের মালিক যদি থানা ইনফর্ম না করতেন তাহলে তো জানতামই না ওর গাড়ি এখানে। মইনের ফোন বন্ধ, গাড়িটাও ট্রেস করতে পারছিলাম না।
একজন জলজ্যান্ত মানুষ কয়েকদিন তার মধ্যে কোথায় উধার হয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না আমি।
কিছু মনে করেন না ম্যাডাম, ব্যাপারটা কি মারার কেস?
আরে না না, আমার হাজবেন্ড সরকারি মর্গের ডাক্তার, মানিকগঞ্জের একটা মেডিকেল কলেজের স্টুডেন্টের জন্য লাশটা নিয়ে যাচ্ছিল।
ডাক্তার তো গাড়িতে তো একটা লাল রঙের সান আঁকা থাকতে দেখছি, কিন্তু স্যার এটাতে তো
আসলে হাসপাতালের সবকটা অ্যাম্বুলেন্স বাইরে ছিল, তাই ব্যক্তিগত গাড়িতেই লাশটা নিয়ে রওনা হয়েছিল। কিন্তু প্রবলেম তো অন্য জায়গায়, লাশটা না পেলে আমার খুব বিপদ হবে।
লাশটা লইয়া এত কাহিনী, কারণটা কি?
আসলে যে লাশটাও নিয়ে এসেছিল সে বেওয়ারিস লাশটা একটা শ্মশানে নতুন বসানো ইলেকট্রিক চুল্লির জন্য বরাদ্দ করা হয়েছিল। চালানের কপিতে ছোট্ট একটা ভুলের জন্য যে লাশটা মেডিকেল কলেজে যাবে সেটা না নিয়ে মঈন অন্য একটা লাশ নিয়ে চলে এসেছিল।
আপনার কথা তো কিছুই বুঝতাছি না, লাশ নিয়ে কি মর্গে ব্যবসা হয় নাকি?
ছি কি বলছেন, আসলে মর্গের যে ট্রেগুলোতে বেওয়ারিস লাশ থাকে তাতে নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারই গন্ডগোলটা হয়েছে, মানে 69 আর 96 নিয়ে ঝামেলা।
আলা বুঝবার পারছি, স্যার অন্য লাশ রে আইছে তাই তো?
শুধু যে অন্য লাশ নিয়ে এসেছে তাই নয়, অলরেডি লাশের চালানপত্র সার্টিফিকেট সব হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চলে এসেছে। এদিকে আমার হাজবেন্ড কোথায় কিছুই বুঝতে পারছি না, পুলিশে জানানো হয়েছে, অথচ পুলিশে কি করছে কে জানে, কোনো আত্মীয়স্বজনের বাড়িতেও যায়নিও। প্লিজ আপনারা যদি কিছু জানেন আমাকে একটু হেল্প করেন প্লিজ।
আমরা তো সত্যি দেখ কইলাম, বিশ্বাস অবিশ্বাস আপনার উপর, উল্টা পাল্টা লাশের ভুল তো আর আপনার স্বামী করে নাই, তাইলে আর এত চিন্তা কিসের?
ও যদি এই মুহূর্তে হাসপাতালে থাকতো তাহলে কোনো প্রবলেমই হতো না, কিন্তু যেহেতু মঈনও মিসিং সেহেতু পুরো প্রেশারটা আমার উপরে, তারপরে লাশটাও গায়েব।
আপনি চিন্তা করেন না, আমরা কোনো খবর পাইলেই আপনারা জানাবো।
এই নিন ধরুন আমার কার্ড, আপনারাই মঈনকে গ্যারেজে পাঠিয়েছিলেন, যদি কোনো খোঁজ খবর পাওয়া যায় বা গ্যারেজেও কোনো নিউজ আসে আমাকে দয়া করে জানাবেন।
আচ্ছা পুলিশ আবার আমাদের এইখানে আসবো নাকি?
আসবে তো অবশ্যই, যেহেতু ওর গাড়ির হদিস পাওয়া গেছে সেহেতু আপনাদের জিজ্ঞাসাবাদ করতেই পারে।
কি কন, আমরা তো কোনো দোষ করি নাই।
ভয় কিছু নেই, দোষ না করলে তো আর বিপদে পড়বেন না।
ভদ্রমহিলা সব কথা শুনে মিলন আর নিমাই ঠিক ভেবে পাচ্ছিল না কি করবে, হর বর করে এক গেলে মিথ্যে বলা বোধ ঠিক হয়নি। অবশ্য ঠিক বেঠিক ভেবে এখন আর কি হবে, লাশটা তো ফেরত দিতে পারবে না, ওই লাশের কপালে মনে হয় সত্যি সত্যি সৎকার করার নেই, সেই জন্যই ওসব বেকায়দা করছে। তবে যে যাই বলুক, এবার আখিরি বিদায় স্টোরের মালিক আর পার্টনার দুজনেই যা ভেবে ঘুম হারাম করে ফেলেছে তা হচ্ছে, যদি সত্যি সত্যি শেষ পর্যন্ত পুলিশ ওই মর্গের ডক্টর মঈনকে খুঁজে পায় তবে লাশ নিয়ে বিরাট ঝামেলা বাঁধবে। এদিকে ডক্টর মঈনকে খুঁজছে পুলিশ আর ডক্টর মঈনের স্ত্রী খুঁজছে বেওয়ারিস লাশ, অন্যদিকে ওই লাশের ভূত পিছু ছাড়ছে না মিলন কমলা আর নিমায়ের। থানা কোর্ট কাছারি যাই হোক না কেন, মর্গের ডাক্তার মঈন কে যতদিন পাওয়া না যায় ততদিনই আখেরি বিদায় স্টোরের জন্য মঙ্গল। বোকার মতো প্রথমেই লাশটার কথা পুলিশকে না জানানো যে কত বড় ভুল আর অন্যায় হয়েছে তা পদে পদে টের পাচ্ছে এখন। বেওয়ারিস একটা লাশের ভূত এতগুলো মানুষকে নাজাল করে চাচ্ছে আর দুই দিন ধরে আখেরি বিদায় স্টোর বন্ধ, না ব্যবসায় মন্দা ভাবনায় বরং সন্ধ্যার পর থেকে পচা গন্ধ আর চোখের সামনে লাশ পড়ে থাকার ভয়। কিন্তু তাতে লাভ হলো কি? সন্ধ্যার দিকে নিমাই কি একটা কাজে বাজারে বের হলো, অথচ শুনতে পেল কেউ একজন ওর পিছু পিছু হাঁটছে, তবে দেখা যাচ্ছে না, তবে ঠিক নিমাইয়ের পায়ের আওয়াজের সঙ্গে তাল মিলিয়ে আরো একজোড়া পা পিছন পিছন আসছে। নিমাই থেমে গেল, অদৃশ্য আওয়াজও থেমে যাচ্ছে, কি হচ্ছে এসব?
আমি তোমার সৎকারের ব্যবস্থা করুন, অবশ্যই করুন।
তারপর তুই আমার মতো খারাপ আত্মার সাথে ঘুরবি।
আমার ফাঁসে বড় লাশ বাইরে লাগবো,
আমার শেষ হয়ে গেলো।
কি হয়েছে এই ভর সন্ধ্যায় এমন দৌড়াইতে দৌড়াইতে করছে কাইলি?
দৌড়াইতেছে কি আমি সাদে ওই ফাঁসে মনে খারাপ আত্মা আমার দৌড়াইতে দৌড়াইতে যানটা বাইক করে দিতেছে।
আচ্ছা কি করা যায় কত? আজ তো আমি আবার একলা।
আমি আইজি গোল সাহেব হুজুরের কাছে যাবো, সব সত্য স্বীকার করুন। উনি যদি লাস্টটা দেখা থাকে কি করছে জানতে থামো আমি।
আচ্ছা এমন তো হইতে পারে, ওইটা ফাঁসের মরা বইলা শামসুল হুজুর মাটি দেয় নাই, তাইলে হাত বাড়াইয়া পুলিশের কাছে ধরা দিবি। হ
তোকে বলে তাই দিব, তবুই পেট দিয়ে দৌড়া দিকে রাস্তা কাটে করতে পারুন না। দোষ তোমার না, দোষ আমার, আমি সব ব্যবস্থা করুন। কারণ নাই খারাপ বাচ্চা আমার পারবো না, আমার বাইরে লাগবো।
আগে তো কইছিলাম কথা শুনি না, এখন যদি তুই আমারে ফাঁসাস তাইলে কইলাম খবর আছে। এতদিন পার কই যা, খবরটারে বাসি বানাইয়া পুলিশের কাছে যাবি? পুলিশের হাজত কি তোর মামার বাড়ি না শালা?
কিছু করার নেই আমার।
তুই তো শালা বেইমান, তোর লাইতে আমার বউ বাপের বাড়ি চলে গেছে আর যাইবো না কেন? দিন রাত ক্লাস পচা গন্ধ আর যখন তখন চোখের সামনে পেতনি দেখলে কোনো বউ থাকবো?
কইলাম তো দোষ আমার, আমি ব্যবস্থা নিব।
আমার পেকের সামনে তুই কাপি যা।
রেগে যাওয়া মিলন একটি কি করা উচিত ছিল সে বিবেচনা করার মতো জ্ঞান হয়তো তার নেই, আর তাই সে নিমায়ের কথা শুনে রাতের অন্ধকারে এই এলাকা ছেড়ে পালিয়ে গেল। শ্বশুরবাড়ি যায়নি এখনই, কারণ বলা তো যায় না পুলিশের লম্বা হাত যদি ওখানেও পৌঁছে যায়। সমস্ত ভয় মনে নিয়ে মিলন এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, একা হলেই ভয়টা বেশি লাগে। তারপর দারুণ একটা বুদ্ধি এল মাথায়। রাতে ট্রেনে চড়ে বসে সারা রাত অচেনা লোকজনের সাথে বসে রাতটা পার করে আর ভোরে নতুন শহরে গিয়ে টুকটাক এটা সেটা কাজ করে। এই প্রথম মিলনের মনে হচ্ছে সত্যি ও যে এত কাজ বদলেছে তাতে একটা উপকার হয়েছে তার, আর তা হচ্ছে নানা রকম অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা এখন তার কাজে লাগছে ভীষণ। কমলার সঙ্গেও যোগাযোগ করছে মাঝে মাঝে, ওকে খুব করে সাবধান করে দিয়েছে যেন নিমায় বা পুলিশের কাছে তার ব্যাপার মুখ না খুলে। নিমায় বুঝল মিলন পালিয়েছে, তার মানে পুরো ঘটনাটা একা তাকে বইতে হবে। এবার মিলনের কপাল নয় বরং নিমায়ের তিন আঙুল কপাল যা দেখানোর দেখাচ্ছে। কি এমন অন্যায় করেছে সে? না হয় ওই বিপদগ্রস্ত মহিলাকে নিজে বাঁচার জন্য কত মিথ্যে কথা বলেছে, তারপরে মিথ্যার এত বড় শাস্তি কি জানি হবে হয়তো। গুণীজন তো বলি মিথ্যা সকল পাপের মূল, একা হলেই নিমাইকে ওই প্রেতাত্মা ধাওয়া করে সৎকারের জন্য। শেষ পর্যন্ত নিমাই কবরস্থানে গেল সঙ্গে নিতাই ঘরের এক কর্মচারীকে নিয়ে। ওকে অবশ্য কায়দা করে বিশ্বাসযোগ্য মিথ্যাই বলতে হলো, মিলন কি তোকে পালিয়ে বাঁচলো? আর নিমাই
আপনার বাড়ি গেছিলাম শুনলাম আপনি গোরস্থানে।
কি হয়েছে নিমাই, তুমি হঠাৎ আমারে খুঁজতেছো? চলো হাঁটি।
মিলন বক্সির আক্রিবিদার স্টোর তো বন্ধ শুনছে নিশ্চয়ই, আমিও তো ওই দোকানেই থাকতাম। একজন মহিলাই ছিল একটা লাশ খুঁজছে, তার ধারণা লাশটা আমগো এলাকার গোরস্থানগুলোতে খুঁজলেই পাওয়া যাইব।
হ্যাঁ শুনছিলাম আর কি, এর মধ্যে তো পুলিশও আইছিল। মিলনে কিছু জানে নাকি? দোকান বন্ধ করে রাখছে যা।
না মিলনে আবার কোনো কামে মন বহে নাকি? আবার নতুন কোনো কাম করবো না। আপনি কি জানেন কিছু লাশটা সম্পর্কে? আসলে এই এলাকার বাকি দুটো গোরস্থানে কেউই কিছু কইতে পারলো না, তাই ভাবলাম আপনার এই জায়গায়।
লাশটা যে কার আর কে যে গোরস্থানের লাশটা রাখছিল তা তো জানি না, তবে ওই লাশ আমি দেখি নাই। যার কাছে শুনছি সে বলছে লাশ নাকি গোরস্থানে রাখাই ওরা আমাদের ডাকতে গেছিল।
আপনি গোরস্থানে আসলেন না?
না না না, আমার খুব জ্বর আছিল, হাতের পায়ে গিটে গিটে ব্যথা, তাই সেদিন জ্বর বৃষ্টিতে আর বাইর হই নাই। কিন্তু ওই লাশ আর পরে পাওয়া যায়নি।
যে দেখছে হ্যাঁ কি কিছু কইতে পারবো?
খা মাখা ওই লোকরে পেরেছেনি করে লাভ কি, পুলিশরা আমি সত্যিটাই বলছি।
তার মানে এই গোরস্থানে ওই লাশের মাটি হয় নাই এইটা নিশ্চিত না হুজুর?
হ্যাঁ, তবে যারা লাশ ফালাইয়া গেছে তারা অনেকখানি গর্তও করছিল, শেষ পর্যন্ত আর লাশটা মাটি দিতে পারেনি।
আপনার কি মনে হয় লাশটা কি আপনি আপনি গায়েব হয়ে গেছে?
সেদিন যে বৃষ্টি হয়েছে এমনও হইতে পারে পেছনের গেট দিয়ে লাশ ভেসে গেছে, কারণ একটু বৃষ্টি দেখলে গোরস্থানের পেছনের গেটটা গোর্খা দোকরা খুলে রাখে, নাহলে তো পানি পুরা গোরস্থানে আটকায় থাকে।
তার মানে ওই আখিরে বিদায় স্টোরের লাশের বাক্স ওই রাতে প্রচন্ড বৃষ্টিতে কোথাও ভেসে গেছে এটাই সত্যি।
কিন্তু ভেসে যাওয়া লাশের মৃত অপচ্ছয়া কোথাও ভেসে যায়নি। গিল্ডে বাসা বেঁধেছে মিলন আর নিমাইয়ের মাথার ভেতরে। নিমাই আর মিলন দুজনে দুই জায়গায় বাস করলেও ওই অপমৃত্যুর অশরীরই ওদের পিছু ছাড়েনি। যেখানেই যায় মিলন অথবা নিমাই, পেছন পেছনে একজোড়া পায়ের আওয়াজ সবসময় শুনতে পায় দুই প্রান্তে থাকা দুই বন্ধু। সবসময় চেষ্টা করে ওরা অনেক মানুষের মধ্যে থাকতে, তারপরও কখনো কখনো তা একা হতেই হয়। আর তখনই দেখতে পায় শূন্য দৃষ্টি নিয়ে কেউ একজন তাদের দিকে তাকিয়ে আছে। এই শূন্য দৃষ্টির ভূতরে ভয় কি মায়া, কল্পনা নাকি বিভ্রম? ঠিক কবে বা কিভাবে আখেরি বিদায় স্টোরের দুই মালিকের যন্ত্রণা থেকে মুক্তি পাবে কেউ জানে না। এখন শুধু অপেক্ষার পালা। নিমায়ের দাদা আখেরি স্টোর আবার নতুন করে ভাড়া দিল। নিমা এখন দাদার গ্যারেজেই দাদার সঙ্গে থাকে, আর একা হলে মাঝরাতে বিকট চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে বসে। এদিকে পুলিশে মর্গের ডাক্তার মঈনের লাশ উদ্ধার করেছে একটা ডোবা থেকে। ধারণা করা যায় ওই রাতে গ্যারেজে গাড়ি রেখে ফোনে কথা বলছিল ডাক্তার মঈন আনমনে হয়, আর তখনই বিপরীত দিক থেকে ধেয়ে আসা ট্রাকের ধাক্কা ছিটকে পড়ে তৎক্ষণাৎ মৃত্যু। ফোনটাও যদি পাওয়া যেত তাহলে পুলিশ ডাক্তার মঈনের লাশ আরো আগে পেত। কাজে মৃত ব্যক্তির উপর কেস চলে না। কেস বন্ধ হয়ে যাওয়ার পর যে বেয়ারের লাশটা কোনো ইলেকট্রিক চুল্লিতে দাহ করা হবে না এটাই স্বাভাবিক। অথচ তারপরও তো আমাদের চারপাশে অস্বাভাবিক কিছু বিষয় চলতেই থাকে, যেমন চলছে নিমায়ের সঙ্গে সঙ্গে মিলনের জীবনে।
যাত্রী ভাই ও বোনেরা, যাত্রা পথে আপনারা যে যার গন্তব্যে নিশ্চয়ই আনন্দের সাথে পৌঁছবে, তবে আমার কথা নয় গুরুজনের কথা, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। একবার যদি কেউ আমারে না আমার হাতের এই সেন্টের শিশিটারে বিশ্বাস করেন তবে একটা নিয়া যান, বাড়িতে নিয়ে জারে দিবেন এই সেন্টের অরিজিনাল রজনীগন্ধার সুঘ্রাণে সবাই খুশি হইব। হাতে নিয়ে আগে দেখেন, দেখলেই কিনতে হইব না। এই রজনীগন্ধা সেন্টের ছোট্ট শিশি আপনারা মার্কেট থেকে কিনলে নিব 200 টাকা 200 টাকা 200 টাকা, আমি কোম্পানির নামের জন্য নিব মাত্র 100 টাকা 100 টাকা 100 টাকা। এই যে ভাই ওইখানে হাত তুলেছেন, এই নেন, আর ওইখানে আরেকজন, এত দেখার কিছু নাই, ভালো সেন্ট
ভাই, 50 টাকা রাখেন।
তাইলে ভাই আপনি আতর কিনেন।
আমার শরীরে খুব দুর্গন্ধ, সেন্টে গন্ধ দূর করব।
কে আছে? আমার কোনো দোষ নাই, সব দোষ নিমাই।
মিলন তার ব্যবসা আবারও বদলাল, তবে যে ভয়ের কারণে সে বাসে বাসে ঘুরে বেড়াচ্ছে সে ভয়টাকে আজও আঁকড়ে দেখেছে। প্রতিটা বাসে মিলনের হঠাৎ দেখা হয়ে যায় সেই মাংস পচা লাশের সঙ্গে, যে লাশ সে ফেলে এসেছিল আখেরি বিদায় স্টোরের লাশবাহী কাঠের কফিনে। এমনকি তার নাকেও বারবার লাগে লাশ পচা গন্ধটা, তাই সে ঘন ঘন তার সারা শরীরে ফ্রেন স্প্রে করে। অথচ এ থেকে যেন মিলনের মুক্তি নেই, তেমনি মুক্তি নেই নিমায়েরও। যদি সেদিন শক্তিটা থানায় বলে দিত বা ওই ভদ্রমহিলার কাছে শক্তিটা স্বীকার করত, তবে হয়তো আখেরি বিদায় স্টোরের লাশবাহী বাক্সটা অতটা ভোগাতো না ওদের। মিলন এই জীবনে আর কোনো নতুন ব্যবসা বা কাজে হাত দেবে কিনা কে জানে, তবে যে কাজে করুক না কোনো দিনই আখেরি বিদায় স্টোরের লাশবাহী 6.5 ফিট বাক্সের নকশা বা স্মৃতি তার মাথা থেকে বের হবে না। মানুষের লাশের কত তফাত, তাই না? আমরা মানুষ, মৃত্যুর পর লাশ হয়ে যায়, অথচ মানুষ মানুষকে নয় বরং লাশকেই বেশি ভয় পাই। তারপরে সমস্ত ভয়কে ছাপিয়ে প্রত্যেকটা মানুষকে একদিন আখেরি বিদায় স্টোর অথবা শেষ বিদায়ের 6.5 ফিট লম্বা আর 12 ইঞ্চি চওড়া কাঠের বাক্সে বা কাঠের খাটে চেপে অজানা পথে পাড়ি জমাতে হবে। সে পথ আমরা কখনো দেখিনি, চিনি না, জানি না বলেই এত ভয়, এত বেশি ভয়। তবে কি ভয়েরও কোনো নিজস্ব তীব্র গন্ধ আছে? এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশার গল্প। আজকের গল্পের নাম লাশের বাক্স। লিখেছেন মাসুদ রহমান মেঘনা, নাট্যাংশ পরিচালনা ছিলেন সাকিব ফরজানা এবং সাউন্ডে ছিলেন খালিদ। জানিয়ে দিচ্ছি আজকের গল্পে বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। নিমায়ের চরিত্রে অভিনয় করেছেন সমন্বয়, মিলনের চরিত্রে মঞ্জু, কমলার চরিত্রে সাকি, আগন্তুকের চরিত্রে আবিদ, ভদ্রমহিলার চরিত্রে শেহনীলা, হুজুরের চরিত্রে সাইফ এবং প্রেতাত্মার কণ্ঠ দিয়েছেন সাকিব ফরজানা।
এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময় আবারও কুয়াশা শুনবার আমন্ত্রণ জানিয়ে আমি শারমিন আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.